এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
লুকোচুরি খেলে লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিক তোমাকে খুঁজে পাবো।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালোর দলে আছি। আরো একবার আপনাদের সামনে এসে হাজির হলাম 203তম এপিসোড নিয়ে। গত এপিসোডটি আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা অনেকেই জানিয়েছেন। কারো কাছে অসাধারণ লেগেছে, কারো কাছে একটু অন্যরকম লেগেছে, কারো কারো কাছে হয়তো আমার ভালো লাগেনি। কারণ আপনারা সবাই বলছেন ঘটনা আগে যেমন ছিল সেই রকম ঘটনা আপনাদেরকে উপহার দিতে। তো আমি যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকেও বলবো যে আপনারা যদি আপনাদের মানে যদি মনে থাকে যে আমরা কোন ধরনের ঘটনাগুলো, ডেফিনেটলি মনে আছে যে কোন ধরনের ঘটনাগুলো আগে প্রচার করতাম, সেই টাইপের ঘটনাগুলো আমাদের যারা শ্রোতা আছেন তারা সবচেয়ে বেশি পছন্দ করেন বা শুনতে চান। আরও একটি প্রসঙ্গ, একটা সপ্তাহ আপনাদের কেমন গেল অনেকেই জানিয়েছেন যে ভালো গেছে। অনেকেই মানে এই সপ্তাহ জুড়ে যে সমস্ত কমেন্ট এবং মেসেজ আমরা পাই তার বেসিসে বলছি আর কি। কোথাও শীত, কোথাও মাঝে মাঝে শীত, আবার মাঝে মাঝে একটু উষ্ণতা, আবার ঠিক একইভাবে কোথাও কোথাও বৃষ্টি। এভাবেই এবারে শীতকালটা যাচ্ছে। তবে শীতকালে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এই প্রত্যেকটা শীতকালই একরকম লাগে, ঠিক শুক্রবার রাত 11:59 যখন ঘড়ির কাটায়, কারণ তখন শুরু হয় ভূত.com এবং হিমেল হিমেল একটা আমেজে রক্ত হিম করা ঘটনাগুলোর মাধ্যমে আমরা প্রবেশ করি ভয়ের রাজ্যে। আজকেও আশা করছি তার ব্যতিক্রম হবে না। আমরা চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আনন্দ দিয়ে যেতে। আরও একবার জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা যেটা করব এখন, আমরা সরাসরি ঘটনায় চলে যাব, আমাদের সাথেই থাকুন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। সমাপ্ত শব্দের অর্থ হচ্ছে শেষ হওয়া, তবে অনেক ক্ষেত্রে এই সমাপ্ত মানে শেষ হয়ে যাওয়া নয়। অনেক ক্ষেত্রে এই সমাপ্ত মানে হচ্ছে কোনো বিষয়ের আবার নতুন করে সূচনা হওয়া। অনেক ক্ষেত্রে সমাপ্ত থেকে কিছু কিছু বিষয়ের নতুন সূচনা ঘটে। কি সেই নতুন সূচনা? কেনই বা ঘটল সমাপ্ত থেকে নতুন কিছুর সূচনা? আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসির জিয়াদ, আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে সমাপ্ত থেকে নতুন সূচনা এমন একটি ঘটনা নিয়ে। ঘটনা শুরুর আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। তো চলুন প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনার গহীনে। প্রিয় লিসেনার্স, আপনাদের নিশ্চয়ই মনে আছে এপিসোড 190 প্রচারিত হওয়া চীন হুজুর নামক ঘটনাটির কথা। সেই ঘটনাটির মাধ্যমে আপনারা জানতে পেরেছিলেন আমি সহ আমার পুরো পরিবার কি এক কঠিন পরিস্থিতির শিকার হয়েছিলাম। বিশেষ করে আমার মার সাথে অনেক সমস্যা হয়েছিল। জিন হুজুরের মাধ্যমে আমরা সেই সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছিলাম। জিন হুজুর আমার মার 3 দিন রুকাইয়া করেছিলেন, এরপর আমার মা সুস্থ হয়েছিলেন, সেই সাথে পুরো ঘটনাটির সমাপ্তি ঘটিয়েছিলেন। প্রিয় লিসেনার, সত্যি কি সেই ঘটনার সমাপ্তি সেখানে ঘটেছিল? এই প্রশ্নটির উত্তর হচ্ছে না। সেই ঘটনার সমাপ্তি শুধুমাত্র সাময়িক কিছু সময়ের জন্য ঘটেছিল। তবে আমি গত ঘটনা শেষে কেন বললাম যে জিন হুজুরের রুকাইয়া করার পর আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনার সমাপ্তি ঘটেছিল, কারণ হুজুরের রুকাইয়া করার পর প্রায় 8 মাস আমার সাথে বা আমার পুরো পরিবারের সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। তাই আমি ধরেই নিয়েছিলাম যে এই ঘটনার সমাপ্তি ঘটেছিল। কিন্তু আমার এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে বিগত 3 মাস যাবৎ আমাদের সাথে শুরু হয় আরও নতুন করে কিছু অস্বাভাবিক ঘটনা। প্রিয় লিসেনার্স, এপিসোড 190 এ ঘটনাটি প্রচার হওয়ার পর আপনারা অনেকে আমার কাছে জিন হুজুরের নাম্বার চেয়েছিলেন, কিন্তু আমি সবাইকে জিন হুজুরের নাম্বার দেওয়ার জন্য অস্বীকৃতি জানিয়েছিলাম। আমি সবাইকে বলেছিলাম যে তিনি রুকাইয়া করা ছেড়ে দিয়েছেন। কেন রুকাইয়া করা ছেড়ে দিয়েছেন, এই প্রশ্নের উত্তর আপনারা এই ঘটনাটির মাধ্যমে জানতে পারবেন। ঘটনার সূত্রপাত ঘটে 2023 সালের জুন মাসে। আমি সন্ধ্যার সময় অন্য দিনগুলোর মতো পড়ার টেবিলে পড়তে বসেছি, এমন সময় আমার কানে ভেসে আসে কিছু অদ্ভুত শব্দ। মনে হচ্ছে কেউ যেন আমার কানের কাছে এসে ফিস ফিস করে কিছু একটা বলছে। আমার মনে হয় আমার কানের মধ্যে কেউ ফুঁ দিচ্ছে। যখনই আমি পড়ায় গভীরভাবে মনোযোগ দিতে যাব ঠিক তখনই এমনটা শুরু হয়ে যায়। যাই হোক, এসবের কিছুক্ষণ পর শুরু হয় আমার তীব্র মাথা ব্যথা। মনে হচ্ছে কেউ আমার মাথায় কোনো কিছু দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলছে। মাথায় তীব্র ব্যথা শুরু হওয়ার জন্য আমি সাথে সাথেই পড়ার টেবিল থেকে উঠে বিছানায় শুয়ে পড়ি। পড়ার টেবিল থেকে ওঠার 10 মিনিটের মধ্যে আমার মাথা ব্যথা এক নিমেষে একদম ঠিক হয়ে যায়, কোনো প্রকার ওষুধ খাওয়া ছাড়া। এই ঘটনাটা সেদিন আমাকে অনেক ভাবিয়ে তোলে। পড়তে বসেছি, এমন সময় কানের কাছে বিভিন্ন ফিস ফাঁস শব্দ, আবার হঠাৎ তীব্র মাথা ব্যথা। হঠাৎ কেন এমন হল? যাই হোক, এর পরদিন আমি সকাল 10টার দিকে আবার পড়তে বসি। 5 মিনিট পড়তে বসেছি, এমন সময় গতকালের মতো আবার শুরু হয় কানের কাছে ফিস ফাঁস। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় গতকালের মতন তীব্র মাথা ব্যথা। সাথে সাথেই আমি পড়ার টেবিল থেকে উঠে পড়ি। পড়ার টেবিল থেকে ওঠার 5 থেকে 7 মিনিটের মধ্যে মাথা ব্যথা এক নিমেষে উধাও হয়ে যায়। এভাবে অতিবাহিত হয়ে যায় 3 দিন। এর পর থেকে প্রতিদিন, হোক সেটা সকাল বা বিকেল অথবা রাত, যখনই আমি পড়তে বসি ঠিক তখনই শুরু হয়ে যায় আমার কানের কাছে সেই ফিস ফিস শব্দ এবং কিছুক্ষণ পরেই তীব্র মাথা ব্যথা। আমি এসবের জন্য আর পড়তে বসতে পারছিলাম না। সামনে অগাস্টের 17 তারিখ থেকে আমার HSC এক্সাম। এক্সামের আগে কি সব অদ্ভুত ঘটনা শুরু হলো আমার সাথে আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, এই সমস্যার পাশাপাশি শুরু হয় আরও একটি অস্বাভাবিক ঘটনা। দিনটি ছিল রবিবার। সকালে স্বাভাবিকভাবে আমার ঘুম ভাঙে। ঘুম ভেঙে যেতেই আমি দেয়াল ঘড়ির দিকে তাকাই। দেয়াল ঘড়ির দিকে তাকাতেই আমি বেশ অবাক হয়ে যাই। ঘড়িতে দুপুর 2:20 বাজে। আমি কলেজ না গিয়ে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছি, মা আমাকে ঘুম থেকে জাগিয়ে দিল না কেন? এসব ভাবতে ভাবতে আমি দৌড়ে মার কাছে যাই এবং বলি, মা, আজকে সকালে আমাকে ঘুম থেকে জাগালে না কেন? আমার এমন প্রশ্ন শুনে মা একদম রেগে যান এবং বলেন, সকালে তোকে কতবার জাগানোর চেষ্টা করেছি তুই জানিস? কতভাবে তোকে জাগানোর চেষ্টা করেছি, কিন্তু তুই ঘুম থেকে উঠলেই না, অজ্ঞানের মতো ঘুমাচ্ছিলি তুই। সারা রাত ফোন চালালে সকালে ঘুম থেকে উঠতে পারবি না, এটাই তো স্বাভাবিক। এখন আবার আমাকে বলতে এসেছিস আমি কেন জাগালাম না তোকে? মার মুখে এমন কথা শুনে আমি আরো অবাক হয়ে যাই। মা আমাকে এতবার জাগানোর চেষ্টা করলেন, এরপরে আমি ঘুম থেকে উঠতে পারলাম না কেন? আর গতকাল রাতে আমি 10টার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম, এরপরও আজকে আমার ঘুম ভাঙল 2টা নাগাদ। কি হচ্ছে সব আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, ওই দিনটা ভালোই ভালোই কেটে যায়, কিন্তু আমি পড়তে বসতে পারছিলাম না। পড়তে বসার জন্য পড়ার টেবিলে বসলেই কানের কাছে ফিস ফিস শব্দ এবং কিছুক্ষণ পরে তীব্র মাথা ব্যথা। পড়া ছেড়ে উঠে পড়লেই কিছুক্ষণের মধ্যে মাথা ব্যথা গায়েব। যাই হোক, ওই রাতে যথারীতি আমি খাবার খেয়ে রাত 11টা নাগাদ ঘুমিয়ে পড়ি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ করে স্বাভাবিকভাবে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমার চোখ যায় আমার রুমের দরজার দিকে। আমি আঁতকে উঠি। আমার রুমের টেবিল ল্যাম্পের স্বচ্ছ আলোয় আমি দেখতে পাই দরজার সামনে কালো জমাট বাঁধানো ধোয়ার ন্যায় মানুষ আকৃতির কিছু একটা দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই আমি বিছানায় উঠে বসি। তখনও সেই জিনিসটা আমার দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। আমি কিছু করতেই পারছিলাম না, বুঝতেই পারছিলাম না। এমন সময় হঠাৎ করে আমার পুরো শরীর একদম নিস্তেজ হয়ে যায়। আস্তে আস্তে আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে শুরু করে। এমন সময় হঠাৎ আমি পেটে তীব্র একটা ব্যথা অনুভব করি। মনে হয় আমার পেটে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে ঘুম ভেঙে যেতেই আমি দেয়াল ঘড়ির দিকে তাকাই। ঘড়িতে দুপুর 2:30 বাজে। এসব হচ্ছেটা কি আমার সাথে? গতকাল রাতে ওটা কি দেখলাম? এসব ভাবতে ভাবতে আমি দৌড় মেরে মার কাছে যাই এবং একদিন যাবৎ আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ও গতকাল রাতের সব ঘটনা খুলে বলি। আমার সব কথা শুনে মা বলতে শুরু করেন, আজ সকালে আমি যখন তোকে ঘুম থেকে জাগাতে গিয়েছিলাম তোর রুমে ঢুকে দেখি তুই ঘুমের মধ্যেই কাঁপছিস। এরপর আমি তোর মাথায় হাত দিয়ে দেখি তোর তীব্র জ্বর। এরপর আমি আর তোকে ঘুম থেকে জাগাইনি, কিন্তু এখন দেখি তুই দিব্যি সুস্থ। আমার মন বলছে আবারও হয়তো কোনো অস্বাভাবিক ঘটনা শুরু হয়েছে, তুই একবার জিন হুজুরের সাথে গিয়ে দেখা করে আস। এরপর মার কথা মতো আমি জিন হুজুরকে কল করি, কিন্তু তিনি কল রিসিভ করেন না। হুজুরকে ফোনে না পেয়ে ওই দিন আসরের নামাজের সময় হুজুর যে মসজিদে ইমাম, আমি সেই মসজিদে চলে যাই। কিন্তু সেখানে গিয়ে আমি জানতে পারি গত 4 দিন আগে হুজুর মসজিদের দায়িত্ব হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গিয়েছেন তার গ্রামের বাড়ি। এই কথা শুনে আমি একদম হতাশ হয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আমি হুজুরকে অনেকবার কল করি, কিন্তু তিনি আমার কল রিসিভ করেন না। ওই দিন রাতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। রাতের খাবার খেয়ে রাত 11টা নাগাদ শুয়ে পড়ি, কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যাই। হঠাৎ করেই আমি ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে আমি দেখতে পাই একটা নির্জন রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি। হঠাৎ করেই চারিদিকের স্বচ্ছ সূর্যের আলো কালো বর্ণ ধারণ করে চারিদিকে ধোয়ার মতো ছড়িয়ে পড়েছে। অন্ধকার ছেয়ে যায় চারপাশটায়। এমন সময় আমি দেখতে পাই আমার চারদিক থেকে 5-6 জন লোক লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে আমার দিকে। হঠাৎ এক নিমিষেই সেই লোকগুলো আমার একদম কাছাকাছি চলে আসে। লোকগুলো আমার কাছাকাছি আসতেই আমি সেই লোকগুলোর চেহারা খেয়াল করি। প্রত্যেকের চোখ নাক কান সব অস্বাভাবিক অদ্ভুত আকৃতির। তাদের চেহারাও অন্যরকম। তাদের প্রত্যেকের পরনে খুব অদ্ভুত রকমের কিছু একটা, এবং তাদের শরীরে যদি এমন হয় যে গাছের ছাল দিয়ে কোনো মানুষের পুরো শরীর পেঁচিয়ে দেওয়া হয়েছে, সেই মানুষটাকে দেখতে যেমন লাগবে, সেই 5 জন লোকগুলো দেখতে ঠিক তেমনটা। সেই 5 জন লোক আমার কাছাকাছি এসেই খুব বিশ্রীভাবে হাসতে শুরু করে। এদের মধ্যে 2 জন লোক হঠাৎ করে আমার ওপর থুথু নিক্ষেপ করে, আর বাকি 3 জন লোক আমার ওপর বমি করতে শুরু করে। আমি পুরো থুতু আর বমিতে মেখে যাই। এটা দেখা মাত্রই আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখি আমার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছে। ওই রাতে এই স্বপ্নটিকে আমি স্বাভাবিকভাবে খারাপ স্বপ্ন মনে করে আবার ঘুমিয়ে পড়ি। এর পর দিন যথারীতি আমার ঘুম ভাঙে 2:00 নাগাদ। ঘুম ভাঙতেই আমি মার কাছে যাই। মার কাছে যেতেই আমি দেখতে পাই মা মলিন মুখে বসে আছেন। আমাকে দেখেই মা বলে ওঠেন, বাবা তুমি ভালো কোনো হুজুরের খোঁজ করো। কিছুদিন আগে থেকেই আমার মন বিচলিত হচ্ছিল। আমার মন বলছিল বড় কোনো বিপদ আসছে, হয়তো সেই বিপদ চলে এসেছে। কি হয়েছে মা, হঠাৎ এমন কেন বলছো? গতকাল রাতে ফজরের আজানের আগে তোমার বাবা এবং আমি ফজরের সালাত আদায় করার জন্য ঘুম থেকে উঠেছি। এমন সময় আমরা 2 জনেই শুনতে পাই তোমার রুম থেকে জোরে জোরে গোঙানির আওয়াজ আসছে। আমি এবং তোমার বাবা দৌড়ে তোমার রুমে যাই। তোমার রুমে প্রবেশ করতে আমি তোমার রুমে লাইট জ্বালিয়ে দেই। লাইট জ্বালাতে আমরা দেখতে পাই ঠিক তোমার মাথার কাছে কালো জমাট বাঁধানো একটা ছায়া ঠায় দাঁড়িয়ে আছে, আর তুমি বিছানায় শুয়ে কাঁপছ এবং গোঙাচ্ছ। এটা দেখা মাত্রই তোমার বাবা উচ্চ স্বরে বিভিন্ন সুরা পড়তে শুরু করেন। তখনও সেই জিনিসটি তোমার মাথার কাছে ঠায় দাঁড়িয়ে আছে, এক বিন্দু পরিমাণ নড়চড় নেই জিনিসটির। এমন সময় শুরু হয় আমাদের বাসার পাশের মসজিদে ফজরের আজান। ফজরের আজান শুরু হওয়া মাত্রই সেই জিনিসটি আমাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর আমি তোমার বাবা তোমাকে অনেকবার ঘুম থেকে জাগানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি ঘুম থেকে ওঠোনি। মার মুখে সব শুনে আমি বেশ চিন্তায় পড়ে যাই। কেন আমার সাথে এমন অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, রাতে আমার সাথে এমন সব ঘটনা ঘটছে বিধায় বাবা আমার সাথে আবার ঘুমাবেন বলে মনস্থির করেন। এরপর স্বাভাবিকভাবে রাত 11টা নাগাদ আমি এবং বাবা ঘুমিয়ে পড়ি। হঠাৎ বাবার গোঙানির শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভাঙতেই আমি দেখতে পাই বাবা ঘুমের মধ্যেই গোঙাচ্ছে। এটা দেখে আমি বাবাকে আস্তে আস্তে ঘুম থেকে জাগিয়ে তুলি। ঘুম থেকে জেগে উঠতেই বাবা বলেন, কি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম, আস্তাগফিরুল্লাহ। কি হয়েছে বাবা, স্বপ্নে তুমি কি দেখেছ? আমার এমন প্রশ্নে বাবা বলতে শুরু করেন, আমি হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছি, এমন সময় হঠাৎ করে কোথা থেকে আমার সামনে পাঁচজন লোকের আবির্ভাব হয়। তাদের নাক কান মুখ অদ্ভুত আকৃতির, প্রত্যেকের গায়েই কোনো কাপড় নেই। সেই লোকগুলো আমার সামনে এসে খুব বিশ্রীভাবে হাসতে শুরু করে এবং তারপরে একে অপরের শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়ে মাংস ছিঁড়ে খেতে শুরু করে। এর মধ্যেই তুমি আমাকে ডাক দিলে, আমার ঘুম ভেঙে গেল। বাবার মুখে এইসব স্বপ্ন শুনে আমি গত রাতে স্বপ্নে যে পাঁচজন লোককে দেখেছিলাম সেই ঘটনা বলি। গতকাল রাতে আমি যে পাঁচজন লোককে স্বপ্ন দেখেছিলাম, আজকে বাবা তার স্বপ্নে সেই পাঁচজন লোককে দেখছেন। যাই হোক, পরদিন সকালে আমি আবার জিন হুজুরকে কল করি, কিন্তু তিনি আমার কল রিসিভ করেন না। এভাবে একের পর এক দিন কেটে যেতে থাকে। আমাদের সাথে এসব অস্বাভাবিক ঘটনাগুলো চলমান থাকে। আমি একটা দিনও পড়তে বসতে পারছিলাম না। পড়তে বসার সাথে সাথে আমার তীব্র মাথা ব্যথা শুরু হয়ে যেত। আমার সাথে এইসব ঘটনা শুরু হওয়ার পর থেকে আমি এক দণ্ড কলেজে যেতে পারিনি। আর প্রায় মাঝে মধ্যেই রাতে আমি স্বপ্নে সেই পাঁচজন অস্বাভাবিক লোকদের স্বপ্ন দেখতাম। সেই লোকগুলো আমাদের স্বপ্নে এসে আমার উপর অমানবিক অত্যাচার শুরু করত। কোনো একদিন আমি স্বপ্নে দেখতে পেতাম সেই পাঁচজন লোক আমার শরীরে কামড় দিয়ে আমার শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করেছে। আবার কোনো একদিন স্বপ্নে আমি দেখতে পেতাম সেই লোকগুলো তাদের একে অপরের শরীরে কামড় দিয়ে সেখান থেকে মাংস ছিঁড়ে আমার মুখে পুড়ে দিচ্ছে। এভাবে প্রায় মাঝে মধ্যেই রাতে এমন বাজে বাজে বিভিন্ন স্বপ্ন দেখতে শুরু করি আমি। এসবের জন্য আমি মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়ি। যাই হোক, এভাবে কেটে যেতে থাকে একের পর একদিন। দেখতে দেখতে পবিত্র ঈদুল আজহা চলে আসে। ঈদের দিন রাতে ঘটে এক বাজে ঘটনা। ঈদের দিন রাতে স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে আমি রুমে এসে একা ঘুমিয়ে পড়ি। সেদিন বাবা আমার সাথে ঘুমাননি। একটা সময় ঘুমের মধ্যেই আমি হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা অনুভব করায় একটা সময় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমি ডিম লাইটের আবছা আলোতে দেখতে পাই কালো জমাট বাঁধানো একটা অবয়ব ঠিক আমার মাথার উপরে ভাসছে। এটা দেখা মাত্রই আমি চমকে উঠি। এর মধ্যে আমি কিছু ভেবে ওঠার আগেই সেই অবয়বটি আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। সাথে সাথেই আমার পুরো শরীর পাথরের মতো কঠিন হয়ে যায়। সেই সাথে আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসে। না আমি শরীরের কোনো অংশ নাড়াতে পারছিলাম, না কিছু দেখতে পাচ্ছিলাম। এমন অবস্থায় হঠাৎ করেই আমি আমার মুখ ও নাকের ওপরে প্রচণ্ড চাপ অনুভব করি। মনে হচ্ছে কেউ হাত দিয়ে আমার নাক এবং মুখ চেপে ধরেছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হতে থাকে। আজকের দিনের আলো আমি আর হয়তো দেখতে পাবো না, এমনই মনে হচ্ছিল। হয়তো আজকের রাতটাই আমার শেষ রাত। এমন সময় আমার কানে ভেসে আসতে শুরু করে আয়াতুল কুরসির আয়াত। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন আমার জ্ঞান ফিরে আসতেই পুরো শরীরে তীব্র ব্যথা অনুভব করেছিলাম আমি। জ্ঞান ফিরতে আমি দেখতে পাই বাবা এবং মা মলিন মুখে আমার পাশে বসে আছেন। আমার জ্ঞান ফিরতেই বাবা আমাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, বাবা তুমি ঠিক আছো? গতকাল রাত আনুমানিক 3টে নাগাদ তোমার গোঙানির শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতে আমি দৌড়ে তোমার রুমে চলে আসি। তোমার রুমে প্রবেশ করতে আমি লাইট জ্বালিয়ে দেই। লাইট জ্বালাতেই এক ভয়ানক দৃশ্য দেখতে পাই আমি। আমি দেখি ভয়ানক কালো লম্বা জমাট বাঁধানো ছায়া ঠিক তোমার শরীরের উপরে ভাসছে। আর একদিকে তুমি বিছানায় শুয়ে ছটফট করছো, ভয়ানকভাবে গোঙাচ্ছ। এটা দেখা মাত্রই আমি উচ্চস্বরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করি। আয়াতুল কুরসি পাঠ করার এক পর্যায়ে সেই অবয়বটি আস্তে আস্তে আমার চোখের সামনে মিলিয়ে যায়। বাবা, কি যে হচ্ছে তোমার সাথে আমি কিছুই বুঝতে পারছিলাম না। বাবার সব কথা শুনে আমি গতকাল রাতে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বলে ফেলি। আমিও কিছু ভেবে পাচ্ছিলাম না এসব কি শুরু হলো আমার সাথে। আমি দিন দিন মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ছিলাম। আস্তে আস্তে আমার মনে হতে থাকে আমি দিন দিন এক ধাপ করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। যাই হোক, ঈদের পঞ্চম দিন ঘটে আমার সাথে আরেকটি ভয়ানক ঘটনা। ঈদের পঞ্চম দিন সন্ধ্যায় হঠাৎ করে আমার বাবার কাছে খবর আসে, আমার বাবা ছোটবেলার একজন খুব কাছের বন্ধু রাজীব আঙ্কেল খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। এসব খবর শুনে বাবা মা আমার ছোট ভাইকে সাথে নিয়ে চলে যান রাজীব আঙ্কেলকে দেখতে হাসপাতালে। বাবা মা আমাকেও অনেকবার তাদের সাথে যেতে বলেন, কিন্তু আমি যাইনি। এমনিতেই আমার মন এবং শরীর কোনোটাই ভালো না, এর মধ্যে যদি হাসপাতালে যাই তখন আরো ভালো লাগবে না। যাই হোক, রাত 11টা নাগাদ বাবা হঠাৎ কল করে জানান তারা আজকে বাসায় আসতে পারবেন না, আঙ্কেলের শরীরের অবস্থা খুব একটা ভালো না। আজকে পুরো বাসায় একাকি রাত কাটাতে হবে, এটা ভেবেই মনে মনে প্রচন্ড ভয় লাগতে শুরু করে আমার। যাই হোক, এরপর রাতের খাবার খেয়ে আমি বিছানায় শুয়ে শুয়ে ফোন চালাতে থাকি। ফোন চালাতে চালাতে বেজে যায় রাত 12:30। এমন সময় হঠাৎ করে আমার কানে ভেসে আসে অদ্ভুত এক কান্নার শব্দ। কিছুক্ষণের মধ্যে সেই শব্দটা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। আমি প্রথমে ভাবি এই শব্দটা হয়তো আমার বাসার বাইরে থেকে আসছে, কিন্তু না, শব্দটা তীব্র হতেই আমি খেয়াল করি এই শব্দটা আমার বাবা মার রুম থেকে ভেসে আসছে। আমি তখনই বুঝে যাই আজ খারাপ কিছু একটা হতে চলেছে। আমি সাথে সাথে বিছানায় উঠে বসি। এমন সময় শুরু হয় আমার বাবা মার রুমের ভেতরে দেয়ালে ধূপ ধাপ শব্দ। মনে হচ্ছে কেউ দেয়ালের মধ্যে প্রচন্ড জোরে জোরে কিছু একটা দিয়ে আঘাত করছে। আমি সাথে সাথেই দৌড়ে বাবা মার রুমে চলে যাই। বাবা মার রুমে প্রবেশ করেই রুমের লাইট জ্বালিয়ে দেই, কিন্তু সেখানে কিছু দেখতে পাই না। হঠাৎ করেই এক নিমিষে পুরো পরিবেশ একদম নীরব হয়ে যায়। এরপর আমি সিদ্ধান্ত নেই, আজ রাতে আমি আর বাসায় অবস্থান করব না। গত ঘটনা আমি আমার একজন পরিচিত আঙ্কেল তার সাথে চায়ের দোকানে বসে বলেছিলাম, আমি সেই চায়ের দোকানে আজ রাতটা কাটিয়ে দেব। যেভাবে সেই কাজ, সেই চায়ের দোকানের উদ্দেশ্যে যাবার জন্য আমি বাসার কিচি গেটে তালা লাগিয়ে বাসার উঠোনে মাত্র পা রেখেছি। এমন সময় আমি আমার উঠোনের বাম সাইডে দেখতে পাই মানুষের আকৃতির তিনটি অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকের উচ্চতা স্বাভাবিকের থেকে একটু বেশি। তাদের চেহারার দিকে তাকাতেই আমার পুরো শরীর ঠান্ডা হয়ে ভয়ে জমে যায়। তাদের মধ্যে থেকে একজনের চেহারা আমার বাবার চেহারার মতো, দ্বিতীয় জনের চেহারা আমার চেহারার মতো এবং তৃতীয় জনের চেহারা আমার ছোট ভাইয়ের চেহারার মতো। তাদের প্রত্যেকের চোখের কোটরে কোনো চোখ আছে বলে মনে হচ্ছে না, চোখের অংশে রয়েছে অন্য কিছু। এটা দেখা মাত্র আমি দৌড়ে বাসার মেইন গেট থেকে বেরিয়ে সেই চায়ের দোকানের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করি। প্রায় মিনিট সাত এক পর আমি সেই দোকানে পৌঁছে যাই। আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না এইসব দৃশ্য। এরপর সারা রাত আমি সেই চায়ের দোকানেই কাটিয়ে দেই। পরদিন সকালে বাবা মা এসে আমাকে কল করেন। এরপর আমি বাসায় যাই। বাসায় গিয়ে আমি বাবা মাকে গতকাল রাতের ঘটনা বলি। আমার এসব কথা শুনে বাবা বলে ওঠেন, খুব খারাপ কোনো অপশক্তি আমাদের বাসায় প্রবেশ করেছে। আমি তোমাদের কাছ থেকে একটা কথা লুকিয়েছি। বাবা, তুমি গতকাল রাতে যে তিনটি অবয়ব দেখেছ, আমি বিগত 2 মাস যাবৎ সেই তিনটি অবয়বকে প্রায় রাতেই স্বপ্ন দেখি। তারা আমার স্বপ্নে আসে এবং শুধুমাত্র একটা কথাই বলে, আমরা ফিরে এসেছি তোদের জীবন থেকে সুখের অস্তিত্ব মিটিয়ে দিতে। বাবা, তোমার সাথে এতগুলো অস্বাভাবিক ঘটনা ঘটেই চলেছে, তুমি এবং তোমার মা এমনিতে অনেক চিন্তায় আছো। এর মধ্যে যদি আমি আমার স্বপ্নের কথা বলতাম তাহলে তোমরা চিন্তিত হয়ে পড়তে, এতদিন এই কথাটি তাই বলিনি তোমাকে। বাবার মুখে সব কথা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমাদের সাথে এসব কি শুরু হলো। এর পর থেকে শুরু হয়ে যায় আমার বাসায় বিভিন্ন অস্বাভাবিক ঘটনার মেলা। আমার সাথে ঘটনা ঘটার 2 দিন পর আমি অন্য 8-10 দিনের মতো রাতে খাবার খেয়ে আমার ফোনটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় আমার ফোনে বাজতে থাকা অ্যালার্মের শব্দে। ঘুম ভেঙে যেতে আমি বেশ অবাক হয়ে যাই, কারণ ঘুমানোর আগে ফোনে কোনো অ্যালার্ম সেট করেছিলাম না আমি। যাই হোক, এরপর আমি ফোনটি হাতে নিই। হাতে নিয়ে দেখি ঘড়িতে 2:30 বাজে এবং ফোনে 2:30 অ্যালার্ম সেট করা। হয়তো কোনোভাবে চাপ পড়ে অ্যালার্ম লেগে গিয়েছিল। এমনটা ভাবতে ভাবতে আমি আবার শুয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে যাই। স্বাভাবিকভাবে রাত গড়িয়ে সকাল হয়ে যায়। সেদিনও আমার ঘুম ভাঙে দুপুরে। ঘুম ভাঙতেই আমার ফোন হাতে নেই। হাতে নিয়ে দেখি আমার ফোন বন্ধ হয়ে আছে। সাথে সাথে আমি ফোন অন করার চেষ্টা করি, কিন্তু ফোন অন হচ্ছিল না। অনেকক্ষণ ফোন করার চেষ্টা করার পর কোনোভাবেই যখন ফল হচ্ছিল না, গতকাল রাতেও তো ফোন একদম ঠিকঠাক কাজ করছিল, সেই ফোন আজকে হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? ফোনটা একদম নতুন ছিল। চার মাস আগে আমার চাচু সৌদি আরব থেকে আমার জন্য এই ফোন এবং একটি ল্যাপটপ নিয়ে এসেছিলেন। যাই হোক, ফোনটার কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্য আমি আমার এক পরিচিত ভাইয়ের সার্ভিসিং সেন্টারে যাই ফোনটাকে নিয়ে। এরপর সেই ভাইটি ফোনটি খুলতে শুরু করেন। ফোন খোলার পর সেই ভাইটি বলেন,
ভাই, আপনার ফোনের মাদারবোর্ডের যা অবস্থা, মাদারবোর্ডের জায়গায় জায়গায় পুড়ে গিয়েছে, ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে। আর ভাই, ফোনটা কি পানিতে পড়ে গিয়েছিল? ফোনের ভেতরে জায়গায় জায়গায় পানি লেগে আছে, দেখেন ফোনের ভেতরে কি অবস্থা। ভাই, এই ফোন যে টাকা দিয়ে রিপেয়ার করাবেন, সেই টাকা দিয়ে নতুন আরেকটি ফোন কেনা যাবে।
আমি সেই ভাইয়ের সব কথা শুনে এবং আমার ফোনের ভেতরের অবস্থা দেখে একদম বাকরুদ্ধ হয়ে যাই। গতকাল রাতে যে ফোনটা একদম ঠিকঠাক ছিল, এক রাতের ব্যবধানে সেই ফোনের অবস্থা এমন হলো কিভাবে? আর ফোনের ভেতরে পানি কিভাবে প্রবেশ করল? মনে সব প্রশ্নের পাহাড় গড়তে শুরু করে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি এসব প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। কি আর করার, আমি নিরুপায় হয়ে চলে আসি বাসায়। বাসায় এসে আমার মাকে সবকিছু জানাই। এসব শুনে মাও বেশ অবাক হয়ে যান। যাই হোক, আমার ফোন নষ্ট হয়ে গিয়েছে, এই বিষয়টা আমার বন্ধুদের জানানো দরকার ছিল। এজন্য আমি পড়ার টেবিলে রাখা ল্যাপটপটা অন করার চেষ্টা করি, কিন্তু একই ফোনের মতো ল্যাপটপও অন হচ্ছিল না। সেদিন ভাবি ল্যাপটপে হয়তো চার্জ শেষ হয়ে গেছে। ওই দিন বিকেলে আমি ল্যাপটপ সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই। এরপর তারা ল্যাপটপের বিভিন্ন পার্টস খুলে দেখার পর আমাকে জানান, ল্যাপটপের মাদারবোর্ডের বিভিন্ন বিভিন্ন জায়গায় পুড়ে গিয়েছে এবং মাদারবোর্ডের ভেতরে পানি ঢুকে পড়েছে। আমার ফোনের যেরকম অবস্থা হয়েছিল, আমার ল্যাপটপের ঠিক একই রকম অবস্থা। একথা শোনার পর আমি বেশ অবাক হয়ে যাই, কারণ একই দিনে দুইটা ইলেকট্রনিক ডিভাইস একইভাবে নষ্ট হয়ে যাওয়াটা কি সত্যিই স্বাভাবিক? একদমই না। যাই হোক, এর পরের দিন ঘটে আরও একটা ঘটনা, যেটি আরও অস্বাভাবিক। এর পর দিন আমার মা এবং বাবার ফোন নষ্ট হয়ে যায়। ফোন দুটো আমি সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর সার্ভিসিং সেন্টারের ভাই আমাকে একই রকম কথা বলেন, যে আমার ফোনের যেরকম অবস্থা হয়েছিল, এ দুটো ফোনেরও ঠিক একই রকম অবস্থা। চারটি ইলেকট্রনিক ডিভাইস একসাথে নষ্ট হয়ে যাওয়াটা কি সত্যিই স্বাভাবিক? মোটেও স্বাভাবিক নয়। এরপর থেকে শুরু হয় আমাদের বাসায় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার মেলা। আমার মা বাবার ফোন নষ্ট হওয়ার পরের দিন হঠাৎ করে নষ্ট হয়ে যায় আমাদের বাসার চারটা সিসি ক্যামেরা। যাই হোক, আমার বাসার ইলেকট্রিক লাইনে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য আমি পরদিন বাসায় ইলেকট্রিশিয়ান নিয়ে আসি। ইলেকট্রিশিয়ান এসে আমাদের পুরো ইলেকট্রিক লাইন দেখে যায়, কিন্তু সে কোনো প্রকার সমস্যা খুঁজে বের করতে পারে না। আমাদের বাসার ইলেকট্রিক লাইন সম্পূর্ণ ঠিক আছে জানিয়ে সে চলে যায়। যাই হোক, এরপর অস্বাভাবিক ঘটনার পর অতিবাহিত হয়ে যায় তিন দিন। খুব স্বাভাবিকভাবে সেই তিন দিন যায়। তিন দিন পর শুরু হয় আরও একটি অস্বাভাবিক ঘটনা। আমাদের বাসার উঠোনে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং ফলের গাছ ছিল। হঠাৎ করে সেই ফুল গাছ এবং ফল গাছগুলো মারা যেতে শুরু করে। আমি কি করব কোনো কিছু ভেবে উঠতে পারছিলাম না। সেদিন বিকেলে আমি জিন হুজুকে কল দেই এসব কথা জানানোর জন্য, কিন্তু আগের মতোই তিনি কল রিসিভ করছিলেন না। আমি সেদিন তাকে অনেকবার কল দেই, কিন্তু সে ফোন রিসিভ করে না। এভাবে অতিবাহিত হয়ে যায় এক সপ্তাহ। প্রতিদিন বাসায় কোনো না কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস নষ্ট হতে থাকে একের পর এক। এসবের মধ্যে ঘটে আরও একটি বড় দুঃখজনক ঘটনা। গত ঘটনায় আপনারা জানতে পেরেছিলেন ছোটবেলা থেকে আমি পাখি পুষি, আমার পাখি পোষার অনেক শখ। সেই সুবাদে গত চার মাস আগে একটা জোড়া লুটিনো রেড হেড অফলাইন লাভ বার্ড পাখি কিনে আনি। পাখি দুটো আমার ঘরে সবসময় ছাড়া থাকত। পাখি দুটো অনেক শখ করে কিনেছিলাম আমি। বিগত কিছু মাসের মধ্যে পাখি দুটো অনেক প্রিয় হয়ে গিয়েছিল আমার পরিবারের সকলের কাছে। রাত 12:30 আমি রুমে শুয়ে শুয়ে টিভি দেখছি, এমন সময় হঠাৎ আমি রুমের বাইরে বিড়ালগুলোর শব্দ শুনতে পাই। তিনটা বিড়ালই তাদের স্বরে অনবরত শব্দ করে যাচ্ছে। মিনি ছাড়াও আরও তিনটা বিড়াল ছিল। বিড়ালগুলো যে কেন এরকম শব্দ করছে সেটা দেখার জন্য আমি বাইরে বের হই। রুম থেকে বেরোতেই দেখি বিড়ালগুলো আমার পাখিগুলো যে রুমে রাখা ছিল সেই রুমের দরজার সামনে বসে আছে এবং তারা মুখ দিয়ে শব্দ করে যাচ্ছে। এটা দেখার সাথে সাথে আমি বুঝে যাই কোনো একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে।
আমি পাখির রুমে চলে যাই। বিড়ালগুলো শব্দ পেয়ে আমার বাবা মাও সেই রুম থেকে বেরিয়ে আসেন। এই কিছুদিন হয়েছে পাখিগুলো আমি বারান্দা থেকে বাসার পকেট রুমে শিফট করেছি। যাই হোক, পাখির রুমের দরজা লক খুলে রুমের ভেতরে আমরা প্রবেশ করি। রুমে প্রবেশ করার পর আমরা যেটা দেখি সেটা একদমই মেনে নেওয়ার মতন কোনো কিছু না। আমরা দেখি যে পুরো রুম ওলটপালট হয়ে আছে, পাখি সবগুলো খাঁচায় স্ট্যান্ড থেকে নিচে পড়ে আছে। এমন সময় আমার চোখ যায় রুমের ডান সাইডের কোনার টেবিলের দিকে, সেখানে ছিটছিটে রক্ত। রক্ত দেখার সাথে সাথে আমি নিচে মেঝের দিকে তাকাই। মেঝের দিকে তাকাতে আমি এক ভয়ানক দৃশ্য দেখতে পাই। আমার সেই লুটিনো রেড হেড অফলাইন লাভ বার্ড পাখি দুটোর মাথা দেহ থেকে আলাদা করে ছেঁড়া এবং সেটা মেঝেতে পড়ে আছে। এটা দেখে আমি সাথে সাথে আমার সেই দুটো পাখির খাঁচার দিকে ছুটে যাই। খাঁচার ভেতর দিকে তাকাতেই আমি দেখি খাঁচার ভেতরে পাখি দুটো নিথর দেহ পড়ে আছে, মাথা বিহীন অবস্থায়। আমার সবগুলো পাখি ঠিক আছে, শুধুমাত্র সবচেয়ে প্রিয় পাখি এভাবে পড়ে আছে। সেই শয়তানগুলো গতবার মেরেছে আমার সবচেয়ে প্রিয় বিড়ালকে, আর এইবার তারা আমার সবচেয়ে প্রিয় পাখি দুটোকে মেরে ফেলেছে। এই ঘটনার পর আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করি, সেটি হলো শয়তানগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস এবং আমাদের সবচেয়ে ভালোবাসার অথবা শখের বিভিন্ন জিনিস একের পর এক ক্ষতিগ্রস্ত করছে। আর তারা এই কথাটাই বাবার স্বপ্নে এসে বারবার বলেছিল, আমাদের সুখের অস্তিত্ব তারা মিটিয়ে দেবে। যাই হোক, এই ঘটনা ঘটার পরের দিন বিকেলে আমার ফোনে একটি কল আসে। কলটি ছিল জিন হুজুরের। কলটা রিসিভ করতে এপাশ থেকে হুজুর মলিন কণ্ঠে বলতে শুরু করেন,
জিয়াদ, কিছুদিন আগে তুমি আমাকে কল করেছিলে, কিন্তু আমি কলটি রিসিভ করতে পারিনি। আমি জানি তুমি কেন কল করেছিলে। আমি মানসিকভাবে অনেক বিপর্যস্ত। তুমি আজ মাগরিবের নামাজের পর আমার বাসায় এসে আমার সাথে একটু দেখা করে যেও।
এই বলে হুজুর তার বাসার ঠিকানা আমাকে দেন। আমি ঠিক আছে বলে কলটি রেখে দেই। এরপর ওই দিন মাগরিবের নামাজের পর আমি হুজুরের বাসায় যাই। হুজুরের বাসায় প্রবেশ করতেই হুজুর আমাকে বসতে বলেন এবং বলতে শুরু করেন, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন, আমি এও জানি তোমাদের বাসায় অনেক সমস্যা হচ্ছে। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি, এই জন্যই আমি এতদিন কোনো কল রিসিভ করিনি। আমি রুকাইয়া করাও ছেড়ে দিয়েছি, ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। হুজুর, কারা আপনার মেয়েকে মেরেছে? তোমার এবং তোমার বাবার ভুলের জন্য যে তিনটি জিন তোমাদের ক্ষতি করেছিল, সেই তিনটি জিনকে আমি বন্দি করে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি জানি না তারা কিভাবে যেন মুক্ত হয়ে গিয়েছিল। মুক্ত হয়ে তারা আমার ক্ষতি করতে এসেছিল, কিন্তু তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি। এরপর তারা আমার পরিবারের ক্ষতি করতে শুরু করে। আমার মেয়ে কিছুদিন আগে আত্মহত্যা করেছে। ওরা আমার মেয়েকে আত্মহত্যা করিয়েছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আমি যদি এখন তোমাদের কোনো প্রকার সাহায্য করতে চাই, তাহলে হিতে বিপরীত হবে, কারণ সেই জিনগুলো আমাকে শুধু বিভ্রান্ত করবে। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি, আর সেই জিনগুলো আমার এই অপারগতার সুযোগ কাজে লাগাবে। এই জন্যই আমি তোমার ফোন এতদিন রিসিভ করিনি, আমাকে ক্ষমা করো। এই বলে জিন হুজুর কান্নায় ভেঙে পড়েন। এরপর হুজুরের কাছ থেকে নিরুপায় হয়ে বিদায় নিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় এসে আমি আমার বাবাকে সব জানাই। এসব শুনে আমার বাবা মা ইন্ডিয়াতে কল করে আমার নানা নানুকে সব ঘটনা জানান। বলে রাখা ভালো, আমার নানার ইন্ডিয়াতে অনেক ভালো পরহেজগার একজন পীর সাহেবের সাথে পরিচয় আছে। সেই পীর সাহেবের থেকে যদি আমাদের সাথে ঘটতে থাকে এই সমস্যার কোনো সমাধান পাওয়া যায়। এই জন্যই আমার মা নানা নানুকে সব বিষয় জানান। যাই হোক, এর পরদিন নানা সেই পীর সাহেবকে আমাদের সাথে ঘটে যাওয়া সব বিষয় জানান। সেই পীর সাহেব নানাকে আর এক সপ্তাহ পর তার কাছে যেতে বলেন, সেদিন তিনি এর সমাধান জানাবেন। এরপর দেখতে দেখতে এক সপ্তাহ গড়িয়ে যায়। বলে রাখা ভালো, আমাদের বাসার সিসি ক্যামেরাগুলো নষ্ট হওয়ার পরদিনই আবার বাসায় সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। এই এক সপ্তাহের মধ্যে প্রতি রাতেই আমাদের বাসার সিসি ক্যামেরা ফুটেজে আমরা দেখতে পাই একটি সাদা ছায়া উঠোনের চারদিকে ঘোরাফেরা করে। আর আমার সাথে ঘটতে থাকা অস্বাভাবিক ঘটনাগুলো চলমান থাকে এক সপ্তাহে। যাই হোক, আমার নানা আবার সেই পীর সাহেবের কাছে যান। নানা পীর সাহেবের কাছে গিয়ে আমার বাবার ফোনে কল করেন এবং বলেন, পীর সাহেব আমাদের সবার সাথে কথা বলবেন। ওপাশ থেকে পীর সাহেব বলতে শুরু করেন,
আসসালামু আলাইকুম, আমি আপনাদের সকলের সমস্যার কথা শুনেছি। আমি আমার ছাত্র জিনদের দ্বারা খোঁজ নিয়ে জানতে পেরেছি, এর আগে যে হুজুর আপনাদের সমস্যার সমাধানের জন্য কাজ করেছিলেন, তিনি অনেক ভালোভাবেই তার কাজ
সম্পূর্ণ করেছিলেন, কিন্তু তিনি একটি ভুল করে ফেলেছিলেন। সেই তিনজন জিনকে তিনি একটি লোহার পাত্রে বন্দী করে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। এখানেই তিনি বড় ভুলটি করেন। সেই তিনটি জিনকে মেরে ফেলা উচিত ছিল। সেই তিনটি জিন স্থিলাত জাতীয় সবচেয়ে নিকৃষ্ট জিন। সেই জিনগুলো এক মহিলা কবিরাজের দাস। সেই মহিলা কবিরাজের কালো জাদু এর মূল শক্তি হচ্ছে এই তিনটি জিন। হুজুর সেই তিনটি জিনকে বন্দী করে ফেলার ফলে সেই মহিলা কবিরাজের কালো জাদুর সকল কাজ বন্ধ হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। যখন এই বিষয়গুলো কবিরাজ জানতে পারে, সে তখন সেই তিনটি জিনকে মুক্ত করার উদ্দেশ্যে তার অনুগত অন্য জিনগুলোকে কাজে লাগিয়ে দেয়। কোন জিনের বন্দী কোন জিনকে মুক্ত করার ক্ষমতা নেই। যে কোনো মানুষ অথবা যেই তিনটি জিনকে বন্দী করেছে, সেই শুধুমাত্র জিনগুলোকে মুক্ত করতে পারবে। সেই মহিলা কবিরাজের অনুগত জিনগুলোকে অপেক্ষা করতে বলে। একদিন তারা একটি সুযোগ পায়। তারা সেই সুযোগ কাজে লাগিয়ে একজন জেলের যখন মাছ ধরার উদ্দেশ্যে নদীতে জাল ফেলার কথা, সেই জালে সেই জিনগুলো সেই তিনটি জিনকে যে পাত্রে বন্দী করে রাখা হয়েছিল সেই পাত্রটি উঠিয়ে দেয়। আর যখন সেই জেলে সেই পাত্রের ভেতরে কি আছে তা দেখার জন্য পাত্রটি খুলে ফেলে, সেই সময় জিনগুলো মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে সেই জিনগুলো সেই হুজুরের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তারা সেটি করতে পারে না। এরপর সেই জিনগুলো সেই হুজুরের মেয়েকে আত্মহত্যা করিয়ে মেরে ফেলে। এরপর তারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা চাইলে হবে। আমার এক ছাত্র জিন আপনাদের পরিবারের যে কোনো একজনের সাথে আজ রাতে দেখা করবে। আমার ছাত্র জিনকে দিয়ে আমি কিছু জিনিস পাঠিয়ে দেব আজ। দুটো তাবিজ, গোলাপ ফুলের পাপড়ি ডুবানো একটি পানি পড়া কাচের বোতলে, একটি দোয়া লিখিত কাগজ এবং একটি সাদা পাথর। দুটো তাবিজের মধ্যে একটি আপনারা আপনাদের উঠোনের ডান দিকে পুঁতে দেবেন আর অন্য তাবিজটি উঠোনের বাম দিকে পুঁতে দেবেন। গোলাপ ফুলের পাপড়ি ডোবানো পানি পড়া অল্প করে কোনো পাত্রে নিয়ে সেই পানির সাথে ভালোভাবে মিশিয়ে তিন দিন পুরো বাসায় ছিটিয়ে দেবেন। আর দোয়া লিখিত কাগজ এবং সাদা পাথর বসানো যে কোনো পবিত্র স্থানে রেখে দিয়ে আসবেন। ইনশাল্লাহ সেই জিনগুলো আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর হ্যাঁ, আর একটা কথা, তোমার সাথে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সম্পূর্ণ ভিন্ন কিছু কারণে হচ্ছে। তোমার সমস্যাগুলো এই তিনটি জিনদের দ্বারা হচ্ছে না। কাল দিন পর শুক্রবার আমি শুক্রবার দিন আসরের নামাজের পর তোমার রুকাইয়া করব ইনশাআল্লাহ।
পীর সাহেবের কথা শেষ হলে আমাকে উদ্দেশ্য করে শেষ কথাগুলো তিনি বলেন। এরপর পীর সাহেব কলটি কেটে দেন। পীর সাহেব শেষে আমাকে উদ্দেশ্য করে কথা বলার মানে আমি বুঝতে পারি না। আমার সাথে ঘটে যাওয়া এতগুলো সমস্যা যদি এই জিনগুলো ঘটিয়ে থাকে, তাহলে আমার সাথে এতগুলো সমস্যা কেন হচ্ছে? মনে এমন নানা ধরনের প্রশ্নের পাহাড় গড়ে উঠতে থাকে, কিন্তু আমি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাই না। যাই হোক, ওই দিন রাতে বাবা রাত 9টা নাগাদ বাসা থেকে বের হয়ে যান। দু তিন মিনিটের মধ্যেই বাবা আবার বাসায় ফিরে আসেন। বাবা যখন বাসায় ফিরে আসেন, আমি তখন দেখতে পাই তার হাতে সাদা রঙের একটি কাপড়ের ব্যাগ। বাবা, এটা কিসের ব্যাগ? আমার এই প্রশ্নের উত্তরে বাবা বলেন, আমি বাসার থেকে বের হয়ে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাদের বাসার সামনে থাকা বাঁশ বাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় আমার পেছন থেকে একজন সালাম দেয়। সালামের শব্দ শুনে আমি সাথে সাথে পেছনের দিকে তাকাই। আমি দেখতে পাই একজন অতি সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। আমি কিছু বলে ওঠার আগেই সেই যুবকটি বলে ওঠে, আপনারা চিন্তা করবেন না, আপনাদের সকল সমস্যা আল্লাহ তাআলার ইচ্ছায় ঠিক হয়ে যাবে। আমার ওস্তাদ আমাকে এখানে পাঠিয়েছেন আপনাদের কিছু জিনিস দেওয়ার উদ্দেশ্যে। এই যে নেন, আজ রাতে বাসা থেকে বের হবেন না। এই বলে সেই যুবকটি আমাকে এই ব্যাগটি ধরিয়ে দেয়। বাঁশবাগানের অন্ধকার অংশের দিকে হেঁটে যেতে যেতে একসময় মিলিয়ে যায়। এরপর আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসি। এরপর আমি এবং বাবা মিলে সেই ব্যাগটি খুলে সেখানে দুটো তাবিজ, গোলাপ ফুলের পাপড়ি ডোবানো পড়া পানি একটি কাচের বোতলে, একটা দোয়া লিখিত কাগজ ও একটি সাদা পাথর দেখতে পাই। এরপর পীর সাহেবের কথা মতো দুটো তাবিজ আমরা বাসার উঠোনের ডান পাশে এবং বাম পাশে পুঁতে দিই। পড়া পানি পুরো বাসায় ছিটিয়ে দিই এবং দোয়া লিখিত কাগজ ও সাদা পাথর আলমারিতে ভালোভাবে রেখে দিই। এভাবে দেখতে দেখতে কেটে যায় একদিন। চলে আসে শুক্রবার। শুক্রবার আসরের নামাজ আদায় করে আমি বসে আছি, এমন সময় আমার বাবার কল আসে। কলটি রিসিভ করতেই নানা বলেন, পীর সাহেব আমার সাথে কথা বলবেন। ওপাশ থেকে পীর সাহেব বলতে শুরু করেন,
আসসালামু আলাইকুম, চিন্তা করবে না,
তোমার সাথে ঘটে থাকা সবগুলো সমস্যার সমাধান আজ আমি করব। তোমার পেটে কিছু দূষিত জিনিস রয়েছে, আজ তোমার পেট থেকে সেই সমস্ত জিনিস বের করব ইনশাল্লাহ। আমি যে পানিটা পড়ে দিয়েছি সেখান থেকে অল্প একটু পানি তুমি পান করো।
এরপর আমি সেই পড়া পানি পান করি। ওপাশ থেকে পীর সাহেব ফোনের মধ্যে উচ্চস্বরে বিভিন্ন সূরা পড়তে থাকেন। সূরার শব্দ কানে আসতে আমার পুরো শরীরে ব্যথা শুরু হয়ে যায়, সেই সাথে আমার প্রচণ্ড বমি আসতে শুরু করে। একটা সময় আমি বমি করে দেই উঠোনে। বমি করার সাথে সাথে আমি দেখতে পাই আমার পেটের ভেতর থেকে বমির মধ্যে বেরিয়ে আসছে খুব ছোট ছোট তিনটি কালো রঙের পুটলি। পীর সাহেবকে বাবা এই বিষয়টি বলতেই ওপাশ থেকে পীর সাহেব বলেন,
আলহামদুলিল্লাহ তোমার সমস্যার সমাধান হয়েছে আল্লাহ তাআলার রহমতে। তোমার আত্মীয়দের মধ্যে কেউ একজন তোমার উপর ভয়ানক কালো জাদু করেছিল, তোমার উপর ভয়ানক প্রজাতির জিন সে চালান করেছিল যাতে তোমার পড়ালেখা নষ্ট হয়ে যায়, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তুমি মানসিক ভারসাম্যতাও হারিয়ে ফেলো। এভাবেই যদি আর কিছুদিন চলে যেত তুমি মানসিকভাবে ভেঙে পড়তে। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কাজ কাল তোমাকে করতে হবে। তোমার উপরে যে জিনকে চালনা করা হয়েছে সেই জিনকে তোমার আগামীকাল মেরে ফেলতে হবে। আগামীকাল সকালে যে কোনো সময় সেই জিনটি একটা সাধারণ সাপের রূপে তোমার উঠোনে শুধু ছটফট করবে। তুমি কোনো লোহার জিনিস দিয়ে সেই সাপটির মাথায় আঘাত করবে যে পর্যন্ত না সেই সাপটি মারা যায়। সাপটিকে মারার আগে সেই লোহার জিনিসের ওপর অবশ্যই পানি পড়া ছিটিয়ে দেবে। আর একটি কথা মনে রাখবে, সেটি হচ্ছে যে সাপটি কোনো বিষধর সাপের রূপ নিয়ে আসবে না, আর সেই সাপটি মারার সাথে সাথেই সেটাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। এখন তোমার পেটের থেকে যে সমস্ত জিনিস বেরিয়েছে সেগুলোর উপরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলো। আর সেই তিনটি জিনকে আমার ছাত্র জিন গতকাল রাতে মেরে ফেলেছে।
এই বলে পীর সাহেব তার কথা শেষ করেন। কে আমার উপরে কালজাদু করল সেই ব্যক্তির নাম পীর সাহেব আমাকে বলেছিলেন। প্রিয় লিসেনার্স, এই বিষয়টি আমি ঘটনায় শেয়ার করছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার বমি হওয়ার পর থেকে নিজেকে অনেক হালকা লাগতে শুরু করে। যাই হোক, এর পরদিন সকাল ১০টা নাগাদ আমি উঠোনে বসে পড়েছিলাম। এমন সময় আমি দেখতে পাই একটি সাদা সাপ কোথা থেকে যেন বের হয়ে এসেছে আমাদের উঠোনে, মাঝখানে শুধু ছটফট করছে। আমি তাকে দেখা মাত্রই লোহার একটি রড নিয়ে আসি এবং সেই লোহার রডে পীর সাহেবের পড়া পানি ছিটিয়ে সেটি দিয়ে সেই সাপটির মাথায় আঘাত করি, সেই সাপটিকে মেরে ফেলি এবং আগুনে পুড়িয়ে ফেলি। এর পর থেকে আমার বা আমার পরিবারের সাথে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে এই বছর HSC এক্সাম আমি দিতে পারিনি। আমার সাথে এমন ঘটনা ঘটার পর থেকে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম, যার ফলে এবছর আমি পরীক্ষায় অংশগ্রহণই করতে পারিনি। যদি করতাম তাহলে হয়তো আশানুরূপ ফল পেতাম না। প্রিয় লিসেনার্স, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরিশেষে একটি কথাই বলতে চাই, প্রিয় লিসেনার্স, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ওপর। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ার জন্য। দেখে দেখতে ভূত.কম এর 200তম এপিসোড পূর্ণ হয়ে গেল। ভূত.কম এমনভাবে এগিয়ে যাক আল্লাহ তালা কাছে এই প্রার্থনা করি। প্রিয় লিসেনার্স, আপনারা সবসময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন। ভূত.কম এর পাশে থেকে আমি লাজিম ইয়াসর জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসব একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের জীবনের করুণ পরিণতির ঘটনা নিয়ে। প্রিয় লিসেনার্স, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করছি জিয়াদের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। জিয়াদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এত বেশি ভয় পাচ্ছিলেন, আপনাদের বাসায় অস্বাভাবিক ঘটনা ঘটছিল, তারপরেও আপনার বাবা মা আপনার পুরো পরিবার কেন সেদিন হসপিটালে থাকলো, সেই ব্যাপারটা আরেকটু যদি ক্লিয়ার করে বলতেন। কারণ কোনো একজন তো চলে আসা উচিত ছিল, কারণ আপনি বাসায় একা, এরকম একটা পরিস্থিতিতে আপনাকে রেখে হসপিটালে থাকাটা খুব অস্বাভাবিক। এই জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। আর একটা জিনিস যেটা লেগেছে সেটা আমি ভুলে গেলাম, কোনো একটা জিনিস আমার কাছে একটু অন্যরকম লেগেছিল। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে এইভাবে আনন্দ দেওয়ার জন্য এবং আমাদেরকে ঘটনা রেগুলার পাঠানোর জন্য। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম। আশা করছি সেই ঘটনাটিও দ্রুতই পেয়ে যাব, যদি পাই তাহলে তো খুব ভালো হয়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমি আপনাদেরকে আরো একবার জানিয়ে দিই যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আর আমাদের ঘটনা শোনার সাথে সাথে আপনার ঘটনাও আপনি পাঠিয়ে দিন, এবং যদি আপনার কাছে কোনো ঘটনা থেকে থাকে আমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমেই, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুকের সাথে কানেক্টেড থাকুন, সব আপডেট পেয়ে যাবেন। তাহলেই স্বাধীন মিউজিক অ্যাপে প্রতি শুক্রবার আমরা ফিরে আসি রাত 11:59। স্বাধীন মিউজিক অ্যাপকে যদি আপনি 5-star রেটিং দেন, আপনি মেসেজে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তাহলে আপনি 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশনও পেয়ে যেতে পারেন। সুতরাং এই কাজটি করাটা খুব জরুরি, আপনারা করতে পারেন। স্বাধীন মিউজিক অ্যাপের যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনি আপনার কমেন্ট জানিয়ে দিতে পারেন, এবং ঠিক একইভাবে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন, আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদেরকে মেইল পাঠাতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমি গত সপ্তাহে বেশ কিছু কমেন্ট পড়ছিলাম, যে সমস্ত কমেন্টগুলো একটু আমার কাছে মনে হয়েছে যে সমস্ত কমেন্ট নিয়ে আসলে একটু কাজ করা দরকার, যে অনেকেই আমাদেরকে অনেক বিষয় নিয়েই পরামর্শ দিচ্ছেন। আমি সেগুলোকে পরামর্শই বলবো, আপনাদের পরামর্শ মাথায় করে রাখলাম। আশা করছি একে একে সব সমস্যার সমাধান করব আমরা। এবং আপনারা যারা মনে করেন যে আমি কমেন্টের রিপ্লাই কেন দিচ্ছি না, আপনি কিন্তু সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে কমেন্টের রিপ্লাই লাগবে না, আপনি সরাসরি ইমেল করেই কিন্তু কথা বলতে পারেন। ঘটনায় যাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি হাফিজ সরকার লিখছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার শালঙ্গা থানার চক চৌবিলা গ্রাম থেকে। ভালো লাগলে পড়ে শোনাবেন। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, তারপর তিনি লিখছেন, ঘটনাটি ঘটেছিল আমার দাদার সাথে, প্রায় 100 বছর আগের ঘটনা। ছোটবেলায় দাদার কাছে বা দাদির কাছে ভূতের গল্প শোনা একটি আলাদা রকমের আনন্দ ছিল। আমাদের গ্রামের সব ছেলে মেয়েদের ক্ষেত্রে সেটা হতো, আমার বেলাতেও ব্যতিক্রম নয়। আমি দাদিকে ভূতের গল্প শোনানোর জন্য পায়না করলাম। একদিন যখন আমি আমার দাদিকে ভূতের গল্প শোনানোর জন্য পায়না করেছি, তখন দাদি আমাকে বলে আমার শ্বশুরের সাথে ভয়ঙ্কর একটি ভূতের কাহিনী আছে, যা আমার শ্বশুরের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তার অকাল প্রয়াণ হয়। ঘটনাটি যখন ঘটেছিল তখন দাদার বয়স ছিল 4 বছর। ঘটনাটি আমাকে আমার শাশুড়ি বলেছেন। শ্বশুর ছিল খুব সাহসী আর খুব রাগী একজন মানুষ, আর এই কারণে আমাদের গ্রামের মানুষ সহ আশেপাশের সব মানুষই তাকে ভয় পেত, কেউ তার ওপর কোনো কথা বলার সাহস করত না। আমার শ্বশুর রাগী মানুষ হলেও তিনি মাছ ধরতে খুব পছন্দ করতেন, আর সেই কারণেই প্রতি রাতে নদীতে ধিয়াল মাছের জাল পাতা হতো। ঘটনার রাত কার্তিক মাসের অমাবস্যার রাত, সে রাতে আমার শ্বশুর অনেক নিষেধ থাকা সত্ত্বেও মাছ ধরতে যান। তখন গ্রামের মানুষের কাছে সবচেয়ে আতঙ্কের নাম ছিল কলেরা আর বসন্ত। আশেপাশের হাসপাতাল বলতে কিছু নেই, বর্ষা ছিল কবিরাজের চিকিৎসা, আর সেটি করত পাশের গ্রামের কলিহাস নামক কবিরাজ। তার দেয়া তাবিজ কবচে মানুষ সুস্থ হতো। তখন এলাকায় ছিল কলেরার উপদ্রব, সব বাড়িতেই একজন না একজন মারা যাচ্ছে। আমার শ্বশুর যখন মাছ ধরতে নদীতে জাল পেতে, তখন হঠাৎ কালিহাস মাছি তার সামনে দিয়ে যায় আর বলে, কিরে নজু, এখানে কি করিস? মাছ ধরতে আসছি দাদা। আজকের রাত তো বাদ দিলি না, তুই জানিস না আজ অমাবস্যার রাত। না দাদা, ও কিছু না, আমি এসব কিছু বিশ্বাস করিনি। আপনি কবিরাজ মানুষ, আপনিই মানেন এসব, আমার কিছু হবে না। তুই তো আমার কথা শুনবি না, এখনো সারা রাত থাকবি এখানে? থাকবো, আমি এখান থেকে কলেরা দেও নিয়ে যাব, ও কিন্তু নতুন বউয়ের রূপে যাবে, তুই কিছু বলবি না?
আচ্ছা।
সময় কেটে যায়, রাত প্রায় 12টা। হঠাৎ আমার শ্বশুর একটা মেয়েলি কণ্ঠের কান্নার আওয়াজ পান। তখন তিনি চড়ার দিকে তাকিয়ে দেখতে পান, একে লাল কাপড় পরা নতুন বউ ঠিক তার দিকে আসছে। তার মনে হয় পাশের গ্রামের বউ মনে হয় পালিয়ে যাচ্ছে, তাই তখনকার দিন বউ পালন একটা নিত্য ঘটনা ছিল। আমার শ্বশুর তাকে আটকানোর জন্য যেই তার কাছে যাবে, ঠিক সেই সাথে সাথেই নতুন বউয়ের রূপধারী ডাইনিটা আমার শ্বশুরের গায়ে একটি জোরালো আঘাত করে এবং সাথে সাথে কামড় বসিয়ে দেয়। কালিহাস মাঝি দৌড়ে আসেন আর বলেন,
নজু, তুই নিজেই নিজের কপালে কুড়াল মারলি, সূর্য ওঠার আগে যদি আমার কাছ থেকে একটা গাছ নিয়ে আসতে পারিস তাহলে তুই বাঁচবি,
কালিহাস মাঝি ডাইনিটাকে নিয়ে চলে যান আর পাশের বাড়ির লোকদের চিৎকার করে ডেকে দিয়ে যান। কিছু লোক চিৎকার শুনে আসে, শ্বশুরকে দেখে চেনে এবং তাকে বাড়িতে নিয়ে আসতে শুরু করে। আমার শ্বশুর সেখানেই দুইবার রক্তবমি করে, দুর্বল হয়ে পড়ে সে। কালিহাস মাঝির বাড়িতে লোক পাঠানো হয় গাছ নিয়ে আসার জন্য। যখন ঠিক বাড়ির সামনে, তখন আমার শ্বশুর আরও একবার বমি করে এবং আমার শ্বশুর এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। তাকে মাটি দিয়ে আসার পর সবাই মনে করেছিল হয়তোবা ঘটনা এখানেই শেষ, কিন্তু পরদিন রাত হতেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। আমার ছোটদের অদ্ভুত আচরণ করতে থাকে, ও একটু আটটু হাঁটতে পারত। হঠাৎ ও কাঁপতে শুরু করে এবং চারপাশে গাছগুলো ওপর দিয়ে যেন একটা ঝড় বয়ে যায়। খুব একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে আজান দেওয়ার শব্দ শোনা যায় এবং পরদিন কালিহাস মাঝি খবর পেয়ে আসে। তারপরে কালিহাস মাঝি পরিবারের সবাইকে এক রুমে আসতে বলে, একটি রুমের চারপাশে মোমবাতি জ্বালিয়ে দেয় এবং হঠাৎ করে আবারও একটা ঝোড়ো বাতাস এসে হাজির হয় এবং এই সময় জিনটি আসে এবং হঠাৎ মেয়েদের কণ্ঠে সে বলতে শুরু করে, আমি এই বাড়ির সবাইকে খাবো। এই কথা সে বলে। এরপর কবিরাজ তাকে অনেকভাবে ভয় দেখানোর চেষ্টা করে, তারপরেও সে ছেড়ে যেতে অনেক বেশি রাজি হচ্ছিল না। একটা সময় কবিরাজ তাকে বন্দি করতে সক্ষম হয়। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, সবাই সবকিছু ভুলেও যায়। দেবরের বয়স তখন 16। হঠাৎ অসুস্থ হয়ে আমার দেবর কয়েকবার বমি করে সে হঠাৎ করেই মারা যায় এবং সে কয়েকবার লাল কাপড়ে নতুন বউয়ের কথা বলে। ঘটনাটা এত দ্রুত ঘটে কবিরাজকে আনারও সময় পাওয়া যায় না। এরপর আবার কবিরাজ আসে এবং বলে যে কোনোভাবে ছাড়া পেয়েছে, ওকে আটকাতে হবে এবং এই বাড়ি বন্ধ করতে হবে। এই বলে দাদি ঘটনা শেষ করে। এটি আমার লেখা প্রথম ঘটনা। আমার পরিবারের লোকদের সাথে ঘটা আরও ঘটনা রয়েছে, সেগুলো পাঠাবো। ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি যখন লিখবেন তখন সব লেখার পর একবার প্লিজ পুরোটা পড়ে নেবেন। অনেকগুলো শব্দই অসম্পূর্ণ, অনেকগুলো মানে এই জিনিসগুলো একটু সমস্যাই হয়। আপনার নামটি গোপন রাখতে বলেছেন যদিও, কালিহাতি পৌরসভা থেকে কোনো একজন। এবং আপনি আপনার ঘটনার মধ্যে আপনার দাদার যে বয়সটি বলেছেন, মানে আপনার দাদি তার শ্বশুরের যে বয়সটি বলেছেন সেটা মনে হয় ভুল রয়েছে, এখানে 4 আছে। এটা কত হবে আমি ঠিক জানি না সঠিক, কিন্তু বোঝা যাচ্ছে তার যার 16 বছরের বাচ্চা আছে, ডেফিনেটলি তিনি অনেক ভালোই একটা বয়সের মানুষ। তো যাই হোক, সেটা আপনারা যদি পরে মনে হয় তাহলে অবশ্যই কারেকশন করে তারপরে আবার জানাতে পারেন আমাদেরকে ইমেলের মাধ্যমে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে কোনো কথা না বলে আমরা সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে, এবং অডিও ক্লিপ খুবই স্পেশাল হয় আমার মনে হয়। অডিও ক্লিপে আমি কয়েক সপ্তাহ ধরে বলছি, আমি জানি না এখনো পর্যন্ত আপনারা আমাকে কবে ঘটনা পাঠাবেন। যারা অডিও ক্লিপ অনেকদিন ধরে পাঠাচ্ছেন না তাদেরকে আমি বলছি যে আপনারা প্লিজ 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 অডিও ক্লিপ দ্রুত পাঠিয়ে দিন, খুব দ্রুত। এটা আমাদের জন্য তাহলে অনেক বেশি ভালো হবে। সামনে নতুন বছর আসছে, একটা নতুন ভালো একটা স্পেশাল শো আমরা করতে চাই, একটা চমৎকার শো আপনাদের তাহলে উপহার দিতে পারবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, সাথেই থাকুন আমাদের।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি মোহাম্মদ জাকারি ইসলাম বরিশালের বাকেরগঞ্জ থেকে বলতেছিলাম, বরিশাল ভূত.কম ফ্যান ক্লাবের একজন মডারেটর। তো সম্প্রতি 154 এপিসোডে আমার একটি দেওয়া ঘটনা সিলেক্ট হয়, সেখান থেকে উৎসব আমি আজকে আবার একটি ঘটনা রেকর্ড করতে বসলাম। তো এই আজকে যে ঘটনাতে আমি বলবো এটি সম্পূর্ণ একটি সত্য ঘটনা। এটি ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি উনি আমার প্রাইভেট টিচার। তো ঘটনাটি ঘটেছে ওনার কাকার সাথে, নিজের ছোট কাকার সাথে। তো ঘটনাটির স্থান হলো বরিশালের বাকরঞ্জ থানার ভরপাশ ইউনিয়নে। তো এর বেশি আর কিছু না বলি, কারণ কিছু সমস্যা আছে। তো ঘটনাটি আমার টিচারের কাছ থেকে আমি যেভাবে শুনেছি সেভাবেই বলার চেষ্টা করব। মাঝখানে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ঘটনাটি আমার এই ওই যে টিচার ছিল ওনাদের বাড়ি আর কি ভরপাশ ইউনিয়নে সব থেকে বড় একটি বাড়ি, মানে এই বাড়ির মতো বড় বাড়ি ভরপাশ ইউনিয়নে নাই। একটা বাড়ির ভিতরে এক উঠানের ভিতরে প্রায় 40-45টি ঘর ছিল। তো ওই টিচারের দাদার ঘর ছিল ওখানে, আর ওনারা ঘর উঠাইছিল এই বাড়ি থেকে একটু পাশে। তো ওনাদের ঘর ছিল মূল যে বাড়ি, মূল বাড়ি থেকে একটু সাইডে, আর ওনার দাদার যে ঘরটি সেই ঘরটি ছিল বাড়ির ভিতরই। আর বাড়ির সামনে ছিল একটি মসজিদ, বাড়ির নিজস্ব মসজিদ, মসজিদের সাথেই ছিল বাথরুম, আর সামনে পুকুর, পুকুরে বাঁধানো ঘাটলা। এই ঘাটলায় সবাই গোসল করত বাড়ির পুরুষেরা, এবং এই মসজিদে নামাজ আদায় করত। তো আমি মূল ঘটনায় চলে যাই। তো আমার যে টিচার, টিচারের যে ছোট কাকা, উনি থাকতেন আর কি বাড়ির ভিতরে, ওনার বাবার ঘর আর কি, টিচারের যে দাদার ঘর ওই ঘরেই। আর টিচার থাকতেন ওনাদের পাশে যে ঘর উঠেছিল বাড়ির পাশেই, বড় বাড়ির পাশে ওখানে। তো একদিন রাত্রেবেলা ওই যে কাকা উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলেন। তো হঠাৎ করে রাত্রেবেলা উনি আর কি প্রাকৃতিক দাকে সাড়া দেওয়ার জন্য জাগেন। তো জাগার পর উনি বের হলেন। তারপর বের হওয়ার পর চিন্তা করলেন যে বাড়ির সামনে মসজিদের সামনে যে টয়লেট ওখানেই যাবেন, একটা সিগারেট খেয়ে তারপর ওখান থেকে আসবেন, পিছনে আর রাত্রেবেলা যাওয়ার দরকার নেই। তো উনি ওই টয়লেটে গেলেন, যাওয়ার পর ওনার যে কাজ তারপর উনি সারলেন। সারার পর উনি ওখান থেকে বেরিয়ে সিগারেট খেয়ে বাড়ির পুকুরে হাত মুখ ধুয়ে যখনই উনি উঠবেন, উঠে বাড়ির দিকে আসবেন, তখনই আর কি হঠাৎ করে চোখ গেল পুষ্কণির উপর, ওই মসজিদের সামনে পুষ্কণি, পুষ্কণির ওপারে তালগাছের দিকে। তো এপারে একটি তালগাছ, ওপারে একটি তালগাছ ছিল। তো উনি দেখতে পেল এই তালগাছে একটি পা, ওই তালগাছে একটি পা আর কি, অবয়কের মতো, আর পুরোপুরি দেখা যাচ্ছিল না কারণ অনেক বড় ছিল। তো ওই এই পা আর ওই পাশে একটি পা, একটি অবয়ক দেখলেন। দেখার পর রীতিমতো উনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে এদিক সেদিক না তাকিয়ে উনি দৌড়ে সোজা ঘরে চলে আসলেন। তো চলে আসলেন, তারপর ওনার রাত্রেবেলায় গায়ে অনেক তীব্র পরিমাণ জ্বর ওঠে। জ্বরের সাথে সাথে ছিল খিঁচুনি, খিঁচুনির সাথে সাথে মুখ দিয়ে ওনার ফেনাও পড়তেছিল অনবরত। তারপর বাড়ির মসজিদের ইমাম আসলেন। ইমাম আসার পর সাধারণ আর কি সুরাটুরা পরে ওনাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করলেন, তখন মোটামুটি ঠিক হলেন। তো তারপর থেকে এই ঘটনা ওনার সাথে মোটামুটি চলমান ছিল। মাঝখানে অনেকবারই ওনার সাথে এরকম হয়েছে। তো আর কি যতই হুজুর দেখানো হতো তত মানে অতটা একটা সুবিধা হয়নি। তো ওনার সাথে ঘটনাটা চলমানই ছিল, মাঝে মাঝেই ওনাকে দূর থেকে ভয় দেখাতো, দূর থেকে একটি মহিলা মূর্তি বা মহিলা অবয়ক ওনাকে ভয় দেখাতো, উনি ভয় পেতেন। মাঝে মাঝে ওনার গায়ে জ্বর আসতো, মাঝে মাঝে এধার ওধার লাপাতা হয়ে যেতেন। তারপর ওনাকে এখানে ওখানে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত, আনার পর জিজ্ঞেস করলে বলা হতো ওনার আর কিছুই মনে নেই। তো এরকমেরই একদিনের কাহিনী, ওনার যে কাকা ছিলেন আমার টিচারের, তো উনি আর কি একদিন আসেন ওই আমার টিচারদের ঘরে। ওনাদের ঘর তো ছিল বাড়ির পাশে, তো ওই মূল বাড়ি থেকে একটু সাইডে ওনাদের ঘর ছিল। তো ওখানে আসেন, উনি করতেন কি মাঝে মাঝে আসতেন, গল্প গুজব করতেন, করার পর খাওয়া দাওয়া করে উনি আবার বাড়ির ভিতর চলে যেতেন, গিয়ে ওনার বাবার ঘর যে ওখানেই থাকতেন। তখন ওনারও বয়স বেশি ছিল না, তো লেখাপড়া করতেন। তো একদিন এরকম আসলেন। তো আসার পর তখন আমার টিচার যারা ছিলেন তারা সবাই সামনে বসে পড়তেছিলেন। তো সবাই দেখলেন যে উনি আসছে। তো আসার পর আর কি উনি ঘরের ভিতরে গেলেন, তো তখন আর কি ওর কোনো খেয়াল নেই। তখন উনি ঘরের ভিতরে শুয়ে, ঘরের যে খাট ছিল ওখানে শুয়েছিলেন। তো শুয়ে এক পর্যায়ে উনি ঘুমিয়ে পড়লেন। তো তখন ওনাদের যে ঘর ছিল, ঘরটা একটু রাসেল ভাই আমি বর্ণনা দেই, নতুবা কাহিনী বুঝতে সমস্যা হবে। তো ওনাদের যে ঘরটা ছিল, ঘরটা তখন পুরোপুরি কমপ্লিট হয়নি, তখনও কাজ চলতেছিল। ওনাদের উনি যেখানে শুয়েছিলেন তো ওখানে একটি বেড়া ছিল, ওই বেড়াটা পুরোপুরি কমপ্লিট হয় নাই, যার কারণে ওই বেড়াটা একটা কাপড় দেওয়া ছিল যাতে শীত না লাগে। তিনি ওখানে শুয়েছিলেন। তো তখন আমার টিচারেরা সবাই সামনে বসে, ওনার যে ভাই বোন ছিল সবাই মিলে সামনে পড়তেছিলেন। তো উনি হঠাৎ করে আর কি টিচারের যে বাবা ছিল উনি রাস্তা দিয়ে আসতেছিলেন। উনি আসার পর দেখতেছেন যে ওনার ভাই যাচ্ছে। তো যাওয়ার পর উনি জিজ্ঞেস করলেন কই যাচ্ছে, কোনো কথা বলে না। তারপর উনি স্বাভাবিকভাবেই নিলেন, হয়তো বা বাসায় যাচ্ছে, আসছিল আমাদের ঘরে। তো উনি আসার পর জিজ্ঞেস করলো যে ঘরে এসে যে একটু আগে তো আমার ছোট ভাই আসলো, কি খেয়ে দিয়ে গিয়েছে না না খেয়ে চলে গেল? তো তখন বললেন যে উনি তো ওখানে শোয়ার পর দেখলাম ঘুমাইছে, তো উনি ওখান থেকে কখন গেল, আমাদের তো কিছু খেয়াল নেই, আমাদের তো কিছু বলে যায়নি। তো তখন তাদের আর কি একটু সন্দেহ জাগে, যেহেতু এর আগে অনেক সময় অনেক কাহিনী তাদের সাথে ঘটেছে, মানে ওই কাকার সাথে ঘটেছে। তো তখন তারা কি করলো যে তখন তারা সবাই মিলে খুঁজতে বের হলো, আমার ওই টিচার উনি তখন ছোট ছিলেন, উনি 5-6 এ পড়তেন এই সময়, তো ওনার বাবা তার পাশের ঘরে কাকা ছিল, তো অনেক 3-4 জন মিলে খুঁজতে গেলেন। তো খুঁজলেন, অনেক জায়গায় খুঁজলেন, বাড়ির আশেপাশে যত বাগান ছিল ওই জায়গায় খুঁজলেন, যে মূল যে জায়গায় ঘটনাটা ঘটেছিল ওই যে মসজিদের সামনে পুকুরের পারে তালগাছ, তালগাছের ওদিকে কবরস্থান টবরস্থান সব জায়গায় খুঁজলেন, খোঁজার পর কোথায় আর পেলেন না। তো তখন সবাই যখন এক সময় হাল ছেড়ে দিয়ে বাসায় আসলেন, তো বাসায় আসার পর ওনারা যখন বাসার ঘরের সামনে দাঁড়ানো ছিলেন, তো তখন পিছন থেকে ধপাস একটি শব্দ আসলো। তখন আমি টিচারের মুখ থেকে শুনেছি যে এত জোরে শব্দ আসছিল, উনি নাকি নিজে অনেক ভয় পেয়ে কেঁপে উঠেছিলেন, অনেক জোরে একটি শব্দ আসলো। তখন তারা দৌড়ে পিছনে গিয়ে দেখলেন যে উনি যেখানে ঘুমানো ছিলেন, যে আমি যে বললাম একটু আগে যে বেড়া দেওয়া ছিল কাপড় দিয়ে, যে তো কাজ চলতেছিল, তো ওইখান দিয়ে ওনার দেহটা পড়ে আছে বেড়া ভেদ করে। তখন ওনাকে ঘরের ভিতরে আনা হলো, আনার পর জ্ঞান ফেরানোর চেষ্টা করা হলো, মুখে পানি দেওয়া হলো, হাত পায়ে তেল মালিশ করা হলো, তো সুরা পরে অনেকবার ফুটু দেওয়া হলো। এক পর্যায়ে যেটা হলো, ওনার জ্ঞান আর কি আসলো, আসার পর উনি চোখ মিলিয়ে বলতেছে যে আমার বুকের উপরে অনেক ওজন, বুকের উপরে থেকে সরাও, আমার বুকের উপরে অনেক ওজন, বুকটা জ্বলে পুড়ে যাচ্ছে, আমার বুকের উপরে থেকে সরাও, ওকে আমি আর বাঁচবো না। এই কাহিনীর পর তখন সবাই বুঝলো, বললো যে তোমার বুকের উপরে কেউ নেই, কিসের ওজন, কিসের ওজন, কি লাগছে? তখন সুরটের উপরে ফু দেওয়া হলো। তখন ওনার মোটামুটি যখন একটু ভালো পর্যায়ে আসলো, মানে জ্ঞান মোটামুটি একটু ঠিক মতো আসলো, তারপর উনি বললেন যে আমি যখন বেরিয়েছিলাম, আমি বেরিয়ানোর পর দেখতেছি যে আমি বাড়ি থেকে বেরিয়ে যে সামনে যে বড় গাছটার উপরে দেখতেছি কি যেন জলে, মানে আলোকিত হয়ে যাচ্ছে, মানে ওটার উপরে কি যেন একটি জলমলে কি যেন একটা বসা ছিল যার কারণে আলো ছড়াচ্ছে। তো তারপর আর আমার কিছু মনে নেই, তারপর যখন আমার জ্ঞান ফেরে আমি ফিল করতে পারি আমার বুকের উপর অনেক ভারী একটি বস্তু বসা যার কারণে আমার খুব ব্যথা হচ্ছিল। তো এর পর দিনই সকালবেলা ওই আমার যে টিচার ওনার বাবা আর কি একজন হুজুর আনলেন, তো হুজুর বললেন যে এই সমস্যাটা তো অনেক একটি গভীর সমস্যা হয়ে গিয়েছে, এখন ওনার সাথে একটি মেয়ে জিন ভর করেছে, তো এখন আপাতত এই জিনকে তাড়ানোর মতো শক্তি আমার নেই, আমি আপাতত তাবিজ দিয়ে যাচ্ছি আর কিছু আমল দিয়ে যাচ্ছি, এর থেকে যদি আল্লাহ রেহাই দেন আর আপনারা কোনো ভালো কোনো ইমাম বা কবিরাজের সাথে যোগাযোগ করুন যিনি এই সমস্যা থেকে ওনাকে মুক্তি দিতে পারেন। তো তারপর তারা ওই হুজুরের আমল অনুযায়ী এবং তাবিজটা ব্যবহার করতেছিল। তারপর অনেক হুজুর দেখানো হয় মাঝে, কিন্তু অতটা আর কি লাভ হয়নি। তারপর থেকে ওনার সাথে ঘটনাটা ঘটে, এখনো ঘটনাটা ওনার সাথে চলমান প্রায় অনেক বছর ধরে, এই 8-9 বছর ধরে ওনার সাথে ঘটনাটা চলমান। তো ওনাকে এখনো মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে দূর থেকে ভয় দেখায় বা রাত্রে স্বপ্নে এলোমেলো কিছু দেখে জেগে ওঠেন, বা এখনো মাঝে মাঝে রাত্রেবেলা খিচুনি দিয়ে ওঠেন, এরকম প্রভৃতি সমস্যা ওনার সাথে প্রতিনিয়ত এখন ঘটে চলছে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনাকে এই কঠিন সমস্যা থেকে সমাধান লাভ করে দেন, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই ছিল রাসেল ভাই আজকের ঘটনা। তো আমার সাথে আর কি আমার সংগ্রহে অনেকগুলো ঘটনা আছে যেগুলো পরে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন, আর হ্যাঁ, এই ঘটনাটা যদি সিলেক্ট হয় আমি অবশ্যই অনেক খুশি হব এবং আমার আগ্রহ অনেক বেড়ে যাবে, তো আমার জন্য দোয়া করবেন। আমি জিহান জাকারিয়া বলছিলাম বরিশাল থেকে, আসসালামু আলাইকুম।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
Welcome back,
203 এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আর আজকে 203 এপিসোডে আমাদের যে ঘটনাগুলো আছে এই মুহূর্তে আরো একটা অডিও ক্লিপের পালা, এবং অডিও ক্লিপ আমরা চাই যে খুব চমৎকৃত অডিও ক্লিপ উপহার দিতে, সেজন্য আপনাদের সহযোগিতা চাই। এবং আমরা সামনে নতুন বছরের, আমি বলছিলাম যে শো করতে চাই, নতুন বছরের শো এর জন্য আমাদের অডিও ক্লিপ দরকার, দ্রুত আমাদেরকে পাঠিয়ে দেবেন। আশা করি আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
হ্যালো রাসেল ভাই, হ্যালো লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই তো সবসময় ভালো দলে থাকেন, সেজন্য এক্সট্রা করে জিজ্ঞেস করতেছেন। তো অনেক ধরনের ঘটনা শুনছি অনেকদিন ধরে, আসলে ঘটনা শুনি, ভূতের মনে শুনছি আর ভূত ডট কমও শুনছি। তো আমারও আসলে কিছু ঘটনা আছে, কিন্তু নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা, আর কোনো উইটনেস লাগবে না, কারণ আমার নিজের সাথে এটা ঘটছে। আমার নাম হচ্ছে জয়, কক্সবাজার শহরে বাড়ি। তো প্রফেশনালি আমি একটা ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করি, এর আগে আমি আসলে ভলান্টিয়ার হিসাবে কাজ করতাম। তো ঘটনাটা যখনকার সেটা হচ্ছে 2017 সালে, যখন আমি ওই এনজিওতে ভলান্টিয়ার হিসাবে কাজ করতাম তখনকার। তো 2017 সালের এটা হচ্ছে আপনার 2 ডিসেম্বর ঘটনা। আমার একটা আসলে ওয়ার্কশপ ছিল, চট্টগ্রামে একটা ওয়ার্কশপ ছিল, সেটা হচ্ছে 2 ডিসেম্বর, অর্থাৎ 3 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত 7 দিনের একটা ওয়ার্কশপ ছিল। তো আমি আসলে এই এনজিওতে ভলান্টিয়ার হিসেবে কাজ করার সময় বা এখনো আমার বিভিন্ন জায়গায় যেতে হইতো বিভিন্ন রকম ওয়ার্কশপ এবং প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। তো অনেক হোটেলে আসলে থাকছি, অনেক ধরনের রিসোর্টেও থাকা হয়েছে, বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এই এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে একেবারে কি হাইলি, যেটাকে বলে মানে হাইলি রিমেম্বারেবল ইভেন্ট ফর মি। তো আমি মূল ঘটনায় যাই, সেটা হচ্ছে তো আমি তো আসলে কক্সবাজার থেকে 4.5 ঘন্টার মতো জার্নি করে চট্টগ্রামের একটা হোটেলে চেক ইন করি হচ্ছে 7:45 দিকে। আমি চেক ইন করি, হোটেলের নাম আমি আসলে বলছি না, কারণ আসলে হোটেলটা রিনাউন্ড এবং সবাই চিনে, ঠিক আছে, সেজন্য হোটেলটা বলতেছি না। তো ওই হোটেলে যখন আমি উঠি, আপনারা তো জানেন এনজিওর আন্ডারে যখন আপনি কাজ করবেন বা কোনো প্রোগ্রামে যাবেন, তারাই সবকিছু অ্যারেঞ্জ করে, সবকিছু খাওয়া থাকা খাওয়া ট্রান্সপোর্ট সবকিছু। তো SMS এখানেও, তো আমি যখন হোটেলে যাই, হোটেলে আমার চেক ইন করার পরে আমাকে আসলে 303 নম্বর একটা রুমে, অর্থাৎ তৃতীয় তালাই 303 রুম নাম্বারে আমার রুমটা আসলে বুকিং করা হয়। আমি সেখানে চেক ইন করি, ঢোকার পরে আপনার ফ্রেশ ফ্রেশ হই, হওয়ার পরে রাত্রের খাওয়ার অর্ডার করি। রাত্রের খাওয়ার খাওয়ার পরে আমি অ্যারাউন্ড 10টার দিকে লাস্ট 7:45 ঘুমিয়ে পড়ি, কারণ আমি আসলে টায়ার্ড ছিলাম, সেজন্য আমি ঘুমিয়ে পড়ি। তো এটা আসলে শীতকাল ছিল, তো শীতকাল ছিল, আমি একটা এক্সট্রা কম্বল নিয়ে, অর্থাৎ 2টা কম্বল গায়ে মুড়ে দিয়ে ঘুমাই পড়ি। তো হঠাৎ করে আপনার 1:30 দিকে, এর মধ্যে হবে, কারণ আমি আসলে তখন মোবাইল দেখছিলাম 1:20 নাকি 1:22 এরকম একটা সময়, আমার আসলে ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যায় হচ্ছে কি জন্য, সেটা হচ্ছে আমার বাথরুমে একেবারে কল থেকে পানি পড়তেছে, স্ট্যাপ থেকে মানে জব 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 করে করে পানি পড়তেছে, সেই আওয়াজটা আমার একেবারে কানে আসতেছিল। তো আসার কারণে আমি ঘুম থেকে উঠি, পাশে একটা লাইট ছিল সেটা জ্বালাই, জ্বালানোর পরে আমি আসলে বাথরুমে দিকে যাই। বাথরুমে গিয়ে বাথরুমের দরজা খুলি দেখার জন্য ভিতরে আসলে পানি পড়তেছে কিনা। পানি ফোটার কোনো সুযোগ নেই, কারণ আমি আসলে লাস্ট যখন হ্যান্ড ওয়াশ করছি তখন কিন্তু আমি ট্যাপ অফ করে দিছি, কিন্তু তবু মনে হয়েছে যে না বাই মিস্টেকলি হইতে পারে, সেজন্য চেক করার জন্য যাই। তারপরে আমি লাইট অন করি, দরজা খুলি, দেখতেছি যে না আসলে ওখানে পানি পড়তেছে না। তো আমি চিন্তা করলাম যে হয়তো বা এটা আসলে প্রেশার নিছি, ওই জন্য আমি আবার বাসায় চলে, ওই যে আপনার বিছানায় চলে আসি। এসে আবার যখন শুয়ে পড়ি, এখন দেখতেছি যে না ওই যে পানির আওয়াজটা আরো বেড়ে গেছে, বেড়ে তো গেছে, এখন ওই যে বাথটবে শাওয়ার নিচ্ছে কেউ, মানে বাথটবে যখন আপনি শাওয়ার নিবেন যে পানিটা থাকে এবং ঝুম 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 করে যে পানিটা ফোড়ে এবং বাথরুমে শাওয়ার নিলে যে রকম একটা আওয়াজ হয় সেটা হচ্ছে। সেটা আসলে শোনার পর আমি আসলে মানে আমার একটা কিরকম যেন ফিল হয় যে না এটা সব কোনোভাবে সম্ভব না, কারণ আমি নিজে বাথটপ ইউজ করি নাই। বাথটপ এখন এত রাত্রে শীতের রাত থেকে গোসল করবে, আর কথা হচ্ছে গোসল করবে কেমন, আমি একাই তো হোটেল রুমে আছি। তবুও আমি আসলে চেক করার জন্য ওখানে যাই। ও একটা কথা বলি, প্রথমবার যখন আমি গেছি তখন কিন্তু আমি ওই বাথরুমের লাইট এবং বাথরুমের দরজা দুইটাই খুলে রাখি আসছিলাম। দেন আমি আবার যাই, আবার গিয়ে দরজার মানে বাইক থেকে দেখি যে কি সমস্যা। দেখতেছি যে ওই বাথটবের দুই পাশে দুইটা আপনার পর্দা থাকে, যখন আসলে শাওয়ার নেওয়া হয় তখন পর্দা দুইটা জয়েন করে দেওয়া হয়। তো আমি তো আসলে কি করি নাই, গোসল করি নাই, দুই পাশে দুইটা আমি যখন প্রথমে গেছি তখন দুই পাশে দুইটা সরানো হয়েছিল, কিন্তু যখন এখন আমি দেখতেছি যে না একেবারে পানি জুম জুম আওয়াজও কেন হচ্ছে হচ্ছে, এবং শাওয়ার নিচ্ছে সেই জায়গায় আপনার মানে শাওয়ার যেভাবে নেই আর কি পর্দা দুইটা জয়েন করেও দিচ্ছে। এটা দেখার পর আমার আসলে মাথা কাজ করতেছে না, কারণ এটা কোনোভাবে সম্ভব না, এটা মানে কোনোভাবে সম্ভব না, তো মাথা কাজ করতেছে না। এবং হঠাৎ করে যখন আমি দেখি যে র্যাকে ওই যে আপনার যেখানে মানে পোশাক রাখা হয় স্নান করার সময়, ওখানে দেখি হচ্ছে আপনার একটা মেয়ের মানে ওই সালোয়ার কামিজ এবং সালোয়ার কামিজ ওখানে ঝোলানো আছে, একটা টাওয়েল ঝোলানো আছে। সাধারণত আমি টাওয়েল ওখানে রাখিনি, আর যে টাওয়েলটা থাকে সেটা হচ্ছে সাদা টাওয়েল, এটা কিন্তু সাদা টাওয়েল না, নর্মাল টাওয়েল যেটা ইউজ করে, ঠিক আছে। ওটা দেখার পর আমার মাথা আরো কাজ করতেছে, এটা কিভাবে সম্ভব। কারণ প্রথম কথা হচ্ছে রাসেল ভাই, আমি নিজে সবকিছু দেখে শুনে নিছি, এখানে তো কোনো কিছু ছিল না তখন, আর এমনি তো হোটেল যখন চেক আউট করার পর এরা তো এটা কি ক্লিন করে, তাহলে ওখানে থাকার কিছু কথা না। এটা দেখার পর আমার মাথার কাজ করতেছিল না আমি কি করব, পানির একটা আওয়াজ আর এদিকে দেখতেছি হচ্ছে আপনার সালোয়ার কামিজ টাওয়েল, মানে এটা দেখার পর আমার মাথা কাজ করতেছে না। ঠিক সেই সময় আপনার একটা মানে আমি এখনো কিভাবে বলতাম, আমার আসলে গুজবাম্প হচ্ছে, আমি আসলে কিভাবে বলতাম যে ঠিক সেই সময় আমি স্পষ্ট দেখতেছি মানে একটা মেয়ে আপনার মানে একটা সুন্দর করে মেয়ে আপনার ওই যে বাথটবের যে পর্দা সেটা কুলছে, কুলার পর মুখটা দিছে এবং হাতটা সামনে এগিয়েছে, এবং সেখানে কিন্তু চুরিও আছে আর কি, তো চুরিও আছে এইরকম, মানে মেয়েটা বের হচ্ছে। এটা দেখার পর মেয়েটা আমার দেখে একটা মুচকি হাসি দিছে, এটা দেখার পর রাসেল ভাই আমি কি করব, আমি আসলে কিছু বুঝতেছি না, আমি এতটাই মানে ফ্রিজ হয়ে গেছি। আমি কিন্তু ওই বাথরুমের বাইরে আমি দেখতেছি যে না মেয়েটা একটা সালোয়ার কামিজ নিয়ে শাওয়ার নিচ্ছে, পর্দা সরাই ফেলছে যখন, এবং হাসতেছে মুচকি মুখে হাসছে। এমন না যে আমি অস্বাভাবিক কিছু দেখছি যে খুব বিশ্রী মানুষ বা বিশ্রী কিছু দেখা, এরকম না, একদম নর্মাল। আপনি যেরকম মানুষ আমি যেরকম মানুষ, একটা সুন্দরী মেয়ে যেরকম হয় সেরকম মানে সেটা, এবং হাসতেছে মানে কি বলতাম, এই হাসি থাকার পর আমার আমি হাসতেছে একটা মেয়ে এদিকে মানে শাওয়ারে পানি ফুটতেছে, ট্যাপ থেকে পানি ফুটতেছে হঠাৎ করে, এগুলো দেখার পর আমার মাথা আসলে কাজ করতেছে না। আমার পাশেই ওই যে আপনারা তো জানেন জিনিসপত্র রাখার জন্য একটা ওয়ার্ড্রপ দেওয়া হয়, সেরকম একটা ওয়ার্ড্রপ ছিল, এবং আমি ওখানে আসলে কি আমার সেন্টলেস হয়ে ওখানে পড়ে যাওয়ার পর আর কিছু মনে নাই, ওখানে একটা স্পেস ছিল, আমি আসলে পুরো রাত মনে হয় সেখানেই ছিলাম। যখন আমার ঘুম ভাঙে তখন থেকে হচ্ছে সকাল হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার পর যখন আমি বাথরুম একবার আমার সামনে তখন আমি উঠিয়ে যখন ঘুরে দেখাই বাথরুমে, দেখতেছি যে বাথরুমের দরজা যেমন আমি সব রাত্রে খুলে রাখছিলাম সেইরকম লাইটও অন আছে, এবং মোস্ট যেটা স্ট্রেঞ্জ ব্যাপার, আমি কালকে রাত্রে যে দেখলাম যে পর্দা লাগানো আবার পর্দা খুলছে, পর্দা হাফ মানে পর্দা তো এমনিতে একেবারে এদিক ওদিক করে থাকা সেরকম নাই, কিন্তু মানে ওই মেয়েটা যতটুকু পর্দা খুলছিল ঠিক ততটুকু মানে পর্দা দুটো ঠিক ততটাই জায়গায় রাখা আছে, একদম টু সাইডে একেবারে লাগানো নাই, যেটা একেবারে প্রথমে তাকে আর কি কেউ শাওয়ার না নিলে। এটা দেখার পর আমি আর শাওয়ার টাওয়ার নি নাই, জুতো ওখান থেকে ব্যাগতে গুছাইছি, গুছানোর পরে মানে সাথে সাথে কল দিছি দাদাকে, দিয়ে বলতেছি দাদা আমি এই রুমে থাকবো না, এই হোটেলও থাকবো না, আমার হোটেল চেঞ্জ করে দেন না হলে রুম চেঞ্জ করে দেন। তো দেন ওনারা আবার রিসেপশনে বলেন, আমি আবার নিজে রিসেপশনে আসছি যে ভাই আমি এটা কোনোভাবে থাকবো না এই রুমে, আপনারা আমার এই রুমটা চেঞ্জ করে দিন। পরবর্তীতে তারা বলছে ওকে স্যার আপনি এখন যান। দেন ব্রেকফাস্ট শেষ ফাস্ট করেছি আমি, আর কিন্তু দিন করি নাই, আমি ব্যাগসহ নিয়ে আসছি, ব্যাগসহ নিয়ে একবারে খাওয়া নিয়ে দেন আমি আমার প্রোগ্রামে চলে চলেছি খাওয়ার কি। পরবর্তীতে আপনার আমি ওই হোটেলে ছিলাম কিন্তু দুই চালায় চলে আসছি, 202 নম্বর রুমে আমাকে দেওয়া হয় এবং আমি সেখানেই আর বাকি যে 7 দিন ছিলাম সেখানেই ছিলাম। তো এটা হচ্ছে রাসেল ভাই আমার ঘটনা, আসলে জানি না কতটা মানে আপনারা বিশ্বাস করবেন, এটাই হচ্ছে মানে কি বলতাম আমার সাথে যে ঘটে যাওয়া ঘটনা। আর এমন আমি কিন্তু যে অস্বাভাবিক কিছু দেখছি মানে কালো ছায়া এরকম আমি মানে আমি কি বলতাম আমি একদম মানুষকে দেখছি, কিন্তু ওই টাইমে ওই রকম মানুষ দেখাচ্ছে মানে আপনি যে অসময়ে একজন ভালো মানুষ দেখলেও যে আপনার কিরকম অবস্থা হবে সেটা মানে আপনি বুঝবেন না। আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ, এগুলো দেখার পরেও আমি অনেক জায়গায় গেছি, হোটেলে উঠছি থাকছি আরো কিছু কিছু জিনিস এক্সপিরিয়েন্স করছি, কিন্তু আমি এখনো বাস্তববাদী, আমি আসলে জানি না সেটা এক্সপ্লেনেশন কিভাবে দিব, কারণ কোনোভাবেই সম্ভব না। আমি একাই হোটেলে চেকিং করছি এবং আপনি চিন্তা করে দেখেন ওই আপনার র্যাকে মেয়ের সেলোয়ার কামিজ এবং ওই মেয়েটা সেলোয়ার কামিজ দিয়ে শাওয়ার করতেছে, এরকম একটা অবস্থা যদি আপনি রাতের আপনার 2-4 দিকে দেখেন তাহলে অবস্থা কিরকমের হবে, যেখানে আপনি হোটেলে একা আসছেন আর কেউ নাই। তো হচ্ছে ঘটনা, যদি মনে হয় যে ভালো লাগছে তাহলে অবশ্যই প্রচার করবেন, সবার জন্য অনেক শুভকামনা রইল। আর কিছু ঘটনা আছে সেগুলো আমি আসলে সময় করে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বুঝতে পারবেন আরো দীর্ঘদিন চলুক সেই আশা করি, আমার জন্য সবাই প্রার্থনা করবেন আর যেন আমি সবসময় সুস্থ থাকি এবং আপনাদের সাথে থাকি। ধন্যবাদ।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
Spirit, be here with me. Get to me.
Bhoot.com. The fear returns with Russell.
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর দেরি না করে আমরা চলে যাব আমাদের আজকের তৃতীয় অডিও ক্লিপে, আশা করছি এটাও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা পরের অডিও ক্লিপটি শুনে আসি।
হাই গাইস, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও ভালো আছি। সঙ্গত কারণে আমি আমার নামটি শেয়ার করতে চাচ্ছি না, তবুও সাপোজ মনে করেন আমার নাম আব্রাহাম। এখন আমি আপনাদের সামনে যে ঘটনাটি বলবো এই ঘটনাটি সিলেট বিভাগের কোন একটি জায়গার ঘটনা, বাট আমি আপনাদেরকে স্পেসিফিকলি জায়গাটার নাম বলতে পারবো না। ঘটনাটি ছোটবেলায় আমি আমার আম্মুর মুখে শুনেছিলাম। একুরি ঘটনার তারিখ আমার আম্মুরও জানা নেই, হবে হয়তো 40-50, কারণ ওই সময় তিনি অনেক ছোট ছিলেন যে সময়কার ঘটনা। আম্মুদের গ্রামে রহমত মিয়া নামের একজন ব্যক্তি ছিলেন যিনি নতুন বিয়ে করেছেন। বিয়ে করার পর তাদের স্বাভাবিকভাবেই তাদের সংসার চলছিল। বিয়ের বছরখানিক পেরোতে না পেরোতেই উনার ওয়াইফ অন্তঃসত্ত্বা হয়ে যান। খবরটা শুনে পরিবারের সবাই অনেক খুশি হয়, কিন্তু কিছুদিন ধরে রহমত মিয়ার স্ত্রী কিছু আজব স্বপ্ন দেখতে থাকেন, যেমন আকাশ থেকে একটা সাদা গুড়া নেমে আসে আর সাথে সাথে উনার স্বামী ওই গুড়াটির উপরে চড়েন এবং গুড়ার সঙ্গে চলে যেতে থাকেন, আর উনি পিছন থেকে উনার হাজবেন্ডকে ডাকতে থাকেন, কিন্তু উনার হাজবেন্ড উনার কোনো কথায় কর্ণপাত না করে গুড়াটির চড়ে চলে যেতে থাকেন, আর উনি পিছন থেকে ডাকতেই থাকেন কিন্তু উনার স্বামী কোনো ভ্রুক্ষেপ না করেই গুড়াটির সঙ্গে চলে যান। সকালে উঠে উনি ওনার হাজবেন্ডকে এই স্বপ্ন সম্পর্কে বলেন, কিন্তু ওনার স্বামী খুব একটা পাত্তা দেয় না। তখন তিনি তার শাশুড়িকে বিষয়টি জানান, কিন্তু শাশুড়িও এটাকে স্বপ্ন ভেবেই উড়িয়ে দেন। এভাবে অনেকদিন চলল। মাঝে মধ্যেই তিনি এই রকম স্বপ্ন দেখতেন, কিন্তু তিনি আর এই স্বপ্নগুলোকে ডিপলি নেননি। হঠাৎ কোন এক রাতে উনার স্বামী উনাকে বলেন যে উনার বুকের মধ্যে খুব ব্যথা হচ্ছে। ঘন্টা আধা ঘন্টার মধ্যেই উনার স্বামী মৃত্যুর কোলে ডলে পড়ে। মানুষের আর্তনাতে বাড়ি হয়ে যায় গোটা গ্রামের আবহাওয়া। কারো বিশ্বাস হচ্ছিল না যে কারো বিশ্বাস হচ্ছে না রহমত মিয়া মারা গেছেন, কারণ উনার বয়সও খুব একটা বেশি ছিল না এবং উনি বিয়ে করেছেন। উনার বউ তখন প্রেগনেন্ট ছিলেন এবং উনি অনেকবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। অনেক কষ্টে উনার জ্ঞান ফিরানো হয়, কিন্তু উনি বারবারই অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। উনার ওয়াইফ মানতে পারছে না যে উনার হাজবেন্ড আর নেই। মানতে পারছে না মানে টোটালি মানতে পারছে না। উনি শুধু একটি কথাই বারবার বলছিলেন যে ও মরে নাই, ও মরে নাই, ওকে তোমরা জানাজা দিও না, মাটি দিও না, এইসব উল্টাপাল্টা উনি বলছিলেন। কিন্তু সময় সময়ের মতোই চলে যায়, রাত শেষে দিন আসে, তখন জানাজার নামাজও মাইকে জানানো হয় এবং যথারীতি জানাজায় অনেক মানুষ হয়, মানুষের সমাগম হয়, জানাজাও হয় এবং উনি সেন্সলেস থাকার সময়ই উনার হাজবেন্ডের জানাজা হয় এবং মাটি দেওয়া হয়। কিন্তু উনার সেন্স ফিরে আসার পর উনি আরো বেশি কান্না করতে থাকেন আর একটি কথা বলতে থাকেন যে উনার স্বামী মারা যাননি, উনাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। একদিন যায়, দুই দিন যায়, এইরকম চার পাঁচ দিন যায়, কিন্তু উনার কান্না থামে না, উনার আর্তনা কেউ থামাতে পারে না। এক পর্যায়ে উনাকে পেতে রাখা হয়, কারণ উনি বারবারই চলে যাচ্ছিলেন উনার স্বামীর কবরের দিকে, ছুটে চলে যাচ্ছিলেন, মানুষ উনাকে আটকে রাখতে পারছিল না, তখন উনাকে বেঁধে রাখা হয়, কিন্তু কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না। রহমত মিয়ার শালা উনার বোনকে অনেক বোঝায় এবং বলে যে ও নিজের হাতে উনাকে কবর দিয়েছে এবং উনি মারা গিয়েছিলেন। কিন্তু রহমত মিয়ার ওয়াই কোনোভাবেই এটি মানতে চাচ্ছিল না। পরে মৃত্যুর প্রায় এক সপ্তাহ পরে তখন উনার রহমত মিয়ার ওয়াইফ উনার বাড়ির কাছে গিয়ে কান্নাকাটি করে এবং বলে যে উনি নাকি স্বপ্নে দেখছেন যে উনার স্বামী মারা যায়নি আর উনাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। তিনি বলেন যে কবরটা আবার ঘুরে দেখে আসার জন্য যে উনি আসলেই কি মৃত রয়েছেন কবরে নাকি উনি এখনো জীবিত আছেন। তখন বোনের এই কান্না থেকে উনি আর থাকতে পারেন না, তখন তিনি কাউকে না জানিয়েই উনি আবার কবরটা চেক করতে যান। তখন তিনি মসজিদের ইমাম সাহেবকে বিষয়টি জানান এবং ইমাম সাহেব বলেন, ইমাম সাহেব নিষেধ করেন, কিন্তু উনি ইমাম সাহেবের কথা এবং ইমাম সাহেবকে অনেক জোরাজুরি করেন উনার সাথে যাওয়ার জন্য। এক পর্যায়ে ইমাম সাহেব অনেকটা বাধ্য হয়েই রাজি হন। তখন ইমাম সাহেব উনি কবরের দিকে নিয়ে যান। তখন ইমাম সাহেব অনেকটা কবর থেকে অনেকটা দূরেই ছিলেন আর ইমাম সাহেব বলেছেন যে তুমি গিয়ে দেখে আসো, আমি এখানেই অপেক্ষা করি, আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবে। তখন ওই রহমত মিয়ার শালা উনি নিজেই যান, একা একাই যান, কবর খুঁড়েন এবং প্রায় কবরটা খুঁড়ে হয়েছিল প্রায় এক সপ্তাহ পর, মেবি এইরকমই কিছু একটা হবে। তখন কবর যখন খুঁড়তে যান তখন কোনো সমস্যা হয়নি, উনি কবরটা খুঁড়েন, কুড়ার পর উনি মুখ থেকে কাপড়টা যখনই সরান তখন উনি একটা জিনিস দেখে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল উনার। উনি দেখেন ওই লাশের মুখের মধ্যে একটি অনেক বড় পোকা অনেকটা জুকের মতো মুখের ভিতর ঢুকে আছে। তখন তিনি জুড়ে একটা চিৎকার দেন, তখন ইমাম সাহেব দৌড়ে আসেন, তখন দেখে এসে থেকে এই অবস্থা। তখন ইমাম সাহেব বলেন যে তুমি এক কাজ করো, তুমি কবর থেকে উঠে আসো এবং যেরকম ছিল ওই রকমই উনাকে দাফন করে দাও। কিন্তু উনার শালা এটা দেখে কিছুতেই চাচ্ছিল না যে এভাবেই দাফন করে দেবে। তখন উনার শালা কি করলো, উনার মুখে যে পোকাটা ছিল জুকের মতো বড় ওইটা ও মুখ থেকে বের করে বাইরে ফেলে দেয় এবং যথারীতি দাফন করে আবার মাটি দিয়ে চলে আসে বাসায়। তখন এসে ও আর ওর বোনকে বলেছে, ওইভাবে বলেছিল যে উনি সত্যি মারা গেছেন, উনি মৃতই আসছিলেন কবরের মধ্যে। কিন্তু এই কথাটা উনি উনার এক বন্ধু ছিল, ওই উনার যে মারা গেছে উনার এক বন্ধু ছিল উনাকে বলছেন, আর ওই ফ্যামিলি তার ফ্যামিলি মেম্বার কয়েকজন বড় মুরব্বীগণ ছিলেন উনাদেরকে বলছেন বলে তখন উনি গেছেন গোসল করতে পুকুরে। তো উনি গোসল করতে গেছেন, সবাই খুব একটা কেয়ার করেনি কোথায় গিয়েছিলেন, উনি যথারীতি গোসল করতে গিয়েছিলেন কবর থেকে। তখন অনেকক্ষণ সময় হয়ে যাচ্ছে, উনি আর ফিরে আসছেন না। তো সবাই উনাকে খুঁজাখুঁজি করছে, কেউ একজন বলছে যে উনি এক গোসলে গিয়েছিলেন। তখন সবাই মিলে উনাকে পুকুরে খুঁজছে, কিন্তু উনার কোনো সারা শব্দ নাই, নাই নাই কোথাও নাই। উনাকে সব জায়গা খোঁজা হয়েছে, আশেপাশে সব কিছুই খোঁজা হয়েছে, পুকুরও খোঁজা হয়েছে যেখানে উনি গোসল করতে গিয়েছিলেন ওইখানে খোঁজা হয়েছে, সব জায়গা বাড়ি ঘর সব জায়গা খবর নেওয়া হয়েছে, কিন্তু উনার আর কোনো অস্তিত্ব নাই। একদিন দুই দিন তিন দিন হয়ে গেল, উনাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। হঠাৎ এর প্রায় তিন দিন পর কেউ একজন পুকুরে গিয়েছিল গোসল করতে, তখন দেখে যে উনার লাশটা ভেসে উঠেছে পানি থেকে। তখন অনেক হইহুল্লোড় পড়ে যায় যে উনার রহমত মিয়ার শালা পানিতে ডুবে মারা গিয়েছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে উনি সাঁতার পারতেন এবং ওদের যে পুকুরটা ছিল ওটা খুবই অগভীর ছিল, কারণ উনি উনার যে হাইট ছিল মেবি ওই পুকুরের পানি উনার কাঁধ পর্যন্ত হবে সর্বোচ্চ বেশি হলে। কিন্তু কি করে উনি এই পানিতে সাঁতার পারার পরও কি করে মারা গেলেন, এটা আজও একটি বিস্ময় হয়ে রয়েছে এবং এর কোনো সলিউশন বা অন্য কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
Look at your kid. Look at your kid. Tumi Luka, ami thiki tumake khuje babo.
Vote.com with Russell.
হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আপনি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি সালমান বলতেছি, আমি যশোরে থাকি এবং রাসেল ভাই আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছি। রাসেল ভাই আমি 2019 সাল থেকে ভূত এফএম এর সাথে আছি এবং বর্তমানে ভূত ডট কম এর সাথেও আছি। আমি সবসময় চেষ্টা করি ভূত ডট কম লাইভ শোনার এবং এই শোটা আমি অসম্ভব রকম ভালোবাসি এবং রাসেল ভাই আপনিও খুব একজন ভালো লাগার মানুষ। তো রাসেল ভাই আমি এর আগে কখনো ভূত এফএম বা ভূত ডট কম এর সাথে মানে ভূত ডট কম এ কোনো ঘটনা শেয়ার করি নাই, এটাই আমার ফার্স্ট। তো রাসেল ভাই ভূত ডট কম সম্পর্কে কিছু না বললেই নয়, ভূত ডট কম আমার কাছে আপনার কাইন্ড অফ ঘুমের ট্যাবলেটের মতো। মানে ভূত ডট কম ছাড়া রাতের বেলা ঘুমানো কিংবা ইম্পসিবল আমার কাছে। না না, এটা আসলে সত্য কথা, আমি প্রতিদিন রাতের বেলায় পুরান এপিসোড গুলা যেগুলো ডাউনলোড করা আছে এগুলো শুনে শুনতে শুনতেই ঘুমাই, খুব ভালো লাগে। তো রাসেল ভাই বেশি কথা না বাড়ায় আমি আপনার আমি ঘটনায় যাই। ঘটনাটা ঘটছে আমার চাচুর সাথে। আমার চাচুর সাথে 10-12 বছর আগে ঘটনাটা ঘটছে। তো রাসেল ভাই ঘটনাটা ঘটে আমার চাচু যখন সিঙ্গাপুরে থাকেন তখন। তো রাসেল ভাই আমার চাচু হলো আপনার কনস্ট্রাকশন সাইটে কাজ করতেন সিঙ্গাপুরের একটা, সেখানে চাচু দিনের বেলাও কাজ করতেন এবং রাতের বেলা চাচুর উপর একটা ডিউটি থাকতো, সেটা হচ্ছে পরবর্তী দিন কি ধরনের কাজ হবে বা আজকে কি কাজ হলো বা কতজন কাজ করলেন কেমন ধরনের এইসবের একটা বিবরণী কাকু হলো আমার চাচু হলো একটা খাতায় লিখে রাখতেন, লিপিবদ্ধ করতেন। তো চাচুর সাথে চাচুর একটা বন্ধু ছিল, তিনিও বাংলাদেশি। চাচু আর ওই বন্ধু এক রুমেই থাকতেন, এক রুমেই একসাথে ঘুমাতেন একই বেডে। তো আমার ওই চাচুর ওই বন্ধুটা তাড়াতাড়ি ঘুমায় যেতেন, উনি ধরেন 10-11টার ভিতরে ঘুমায় যেতেন, আর আমার চাচুর ওই সব কাজ কমপ্লিট করে ঘুমাইতে ঘুমাইতে 1টা বেজে যেত। তো রাসেল ভাই আপনার যেদিন ঘটনাটা ঘটে সেদিন চাচু আর চাচুর বন্ধু রাতের খাবার খেয়ে আপনার গল্প টল্প করে চাচু চাচুর কাজ করতে ব্যস্ত হয়ে পড়েন এবং চাচুর বন্ধু ঘুমায় পড়ে। তো আপনার রাত 12টা বা 12:30টার পরে হয়তো চাচুর কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনার আমার চাচু হলো শোয়ার জন্য প্রস্তুতি নিছে আর চাচুর বন্ধু অলরেডি ঘুমায় গেছে। তো চাচু ঘুমায় গেছে মানে আপনার শোয়ার সাথে সাথে ঘুমায় গেছে। এখন ঘুমানোর পরে হলো মূলত ঘটনাটা ঘটে, ঘুমানোর পরে চাচু একটা স্বপ্ন দেখে। তো চাচুর ভাষ্য মতে স্বপ্নটা ছিল আপনার এমন যে চাচু হলো তার ছোটবেলায় ব্যাক করছে, মানে আপনার ছোটবেলায় দেখতেছে যে আমার দাদি মানে চাচুর আম্মু আপনার ধান ঝাড়তেছে। ও রাসেল ভাই বলে রাখা ভালো যে আমাদের মানে পারিবারিক অনেক জমি জামা আছে, সেখানে আমার দাদা আমার আব্বুরা মানে আব্বু আমার আব্বু সবার বড় ভাই মানে ওই সময় ধান চাষ করতেন অনেক। আপনার যদি বলি তা 1980-85 সালের দিকে অনেক ধান আপনার মাঠে জমি ফসল আবাদ এগুলো ছিল। তো তা আপনার আমার দাদি মানে ধান চাটতেছে আর আমার চাচু খেলা করতেছে দাদির পাশে, চাচু তখন ছোট। তা আপনার আমাদের বাড়ির বাড়িতেই হলো রাস্তা চলে গেছে, মেইন রাস্তা চলে গেছে আপনার ওইখান দিয়ে আপনার ইজি বাইক ভ্যান রিক্সা এগুলো চলে, বড় যানবাহন না ছোট ছোট যানবাহনই চলে। তো আমার চাচু বলে যে যখন চাচু খেলা করতেছিল তখন দেখে যে আমাদের বাসার সামনে দিয়ে যে রাস্তা সেখান দিয়ে আপনার একটা খাটো ধরনের লোক, চাচু বলছিল যে লোকটার উচ্চতা 2 ফুট থেকে 2.5 ফুট এতটুকু হবে, খাটো ধরনের একটা লোক হেঁটে যাইতেছে আর লোকটার ফেস ছিল কিংবা আপনার চোখগুলো বেশ অস্বাভাবিক বড় ধরনের এবং মাথার সাইজ ছিল আপনার অসম্ভব রকমের বড়, মানে দেহের অন্যান্য অংশ ছিল আপনার পাতলা ধরনের কিন্তু মাথা এবং চোখ ছিল অস্বাভাবিক রকমের বড়। তো মানে যে কেউ দেখলে ভয় পাবে, আবার ভয় পাবে কারণ তার সাইজটা অস্বাভাবিক, দেন মাথা চোখ সবকিছু অস্বাভাবিক, ভয় পাওয়ারই কথা। আপনার আমার চাচু দেখে ভয় পাইছে, লিটারালি তার দিকে ভয় পাইছে। তো আমার দাদি হলো ধান ঝাড়তেছিল এবং আমার চাচু ভয় পেয়ে দাদির পিছনে লুকাইছে যে লোকটা কেমন ভয়ঙ্কর, আমি আমার মার পিছে যে লুকাই, মানে এই জন্য দাদির পিছনে লুকাইছে। আর মজার ব্যাপার হলো আমার ওই লোকটা আমার চাচুর দিকেই তাকায় রয়েছে, অন্য কোনো মানে সে যে যাইতে তার গন্তব্যের দিকে না তাকায় সে আমার চাচুর দিকেই তাকায় রয়েছে। এটা দেখে আমার চাচু আরো বেশি ভয় পাইছে। এখন মানে যেটা হয়েছে সেটা হলো ওই খাটুকুরের লোকটা আমাদের রাজনীতি রাস্তার দিকে না যে আমাদের বাসার দিকে ঢুকছে, আমাদের বাসার দিকে ঢুকে মানে আমাদের চাচুর দিক তাকায় রয়েছে এবং আমাদের বাসার দিকে ঢুকতেছে। এটা দেখে তো আমার চাচু আরো বেশি ভয় পাইছে এবং এক পর্যায়ে সে আমার দাদির সামনে এসে দাঁড়ায়, যেখানে আমার দাদির ধান যাচ্ছে সেখানে এসে দাঁড়ায় আমার মানে একদম আমার দাদির সামনে থেকে 5-6 ফুট দূরে দাঁড়ায় আসছে। আর আমার দাদির পিছনে আমার চাচু লুকায় আসছে, পলায় মানে দাদির থেকে ভয় পাইছে। এবার এবার দাদি আমার দাদি নাকি স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করতেছে ওই লোকটাকে যে তুমি কি চাও, যে তুমি এখানে আসছো, তুমি কি ধান নিতে আসছো, আমার কি ধান লাগবে। তো ওই খাটুকুরের লোকটা বলে আমার দাদিকে তুই করে বলে যে তোর কি দেখে কি মনে হয় আমি কি ধান নিতে আসছি। দাদি বলে তাহলে তুমি কি নিতে আসছো, বলে যে আমি তোর ছেলেকে নিতে আসছি। এটা শুনে আমার দাদিও ভয় পায় এবং আমার চাচু খুব ভয় পায়, ভয় পেয়ে মানে এত পরিমাণ ভয় পায় মানে আমার চাচু চিল্লায় ওঠে এবং চাচু ঘুম ভেঙে যায় এবং চাচু লাফ মানে আতঙ্কিত হয়ে উঠে মানে ঘুম ভেঙে যায় এবং চাচু লাফ মেরে উঠে আর কি। তো ভয়ঙ্কর ঘটনাটা তো এখনই চাচুর সাথে ঘটে, এতক্ষণ যা ঘটছিল এটা তো স্বপ্নে, কিন্তু মানে ঘুম ভাঙার পরে আমার চাচু যেটা দেখলো বাস্তবে সেটা দেখার জন্য আসলে আমার চাচু মোটেও প্রস্তুত ছিল না। চাচু দেখে যে তিনি স্বপ্নে যেই খাটো করে বিভৎস চেহারার লোকটাকে দেখছে সেই লোকটাই চাচুর রুমের দরজার এক কোনায় দাঁড়ায় আছে। এটা দেখে তো চাচু প্রচন্ড রকমের ভয় পাইছে এবং ভয়ে চাচু আসলে কথাই বলতে পারতেছিল না। চাচুর পাশে যেই তার বন্ধু ছিল তাকেও ডাকার মানে শক্তিটুকু পাইতেছিল যে বলবে যে তুই একটু ওর দেখ আমি ভয় পাইছি, চাচু কোনো কথাই বলতে পারতেছিল না। চাচু তখন দোয়া দু চা পারে আল্লাহর নাম দিতেছিল এবং খুবই কষ্ট করে তার বন্ধুকে একটা ধাক্কা দেয় যার ফলে তার বন্ধুর ঘুম ভেঙে যায় এবং সে বলে যে কিরে কি হয়েছে তুই এত রাতে, মানে চাচুরে বলে। চাচু বলে দেখ আমি তো ভয় পাইছি, দেখ সামনে ওটা কি। সে বলে কই কিছুই নাই তো, কি দেখে ভয় পাইছিস তুই। এবার চাচু বলে তুই লাইট দেখ, লাইট দে সামনে কিছু একটা আছে আমি খুব ভয় পাই। এবং চাচুর বন্ধুটা তখন লাইট দেয়, দিয়ে দেখে যে কিছুই নাই, মানে লাইট দেখে একদম ভ্যানি সেকেন্ডারি মুহূর্তে কিচ্ছু নাই, মানে চাচু যেখানে ওই জিনিসটাকে দেখছিল ওখানে কিচ্ছু নাই। এবং মানে চাচু তার বন্ধুটা জিজ্ঞেস করলো যে এখন যে ছিল একটা জিনিস তুই কি দেখছিলি, খাটো করে একটা বিপৎস একটা ভয়ঙ্কর জিনিস। বললো কই না তো কিছুই তো নাই, এখানে তো কিছুই নাই, আমি তুই ছাড়া তো কেউ নাই, কি হয়েছে। চাচু ফুল ঘটনা খুলে বললো, বললো এবার চাচুর বন্ধু বললো তুই হয়তো ভয় পাইছিস, চিন্তা করিস না আল্লাহর মতো কিছুই হবে না, ভয় পাইছিস তোর হয়তো চিন টিনে ভয় দেখাইছে। এবার চাচু বলে ভাই আমার তো খুব ভয় করতেছে, মানে আমার মা কেমন আসছে কে জানে, মানে আমার দাদিকে নিয়েও চিন্তিত হয়ে যাচ্ছে। দেন হলো বলে কিছু হবে না তুই ভরসা রাখ আমি আসছি। তারপরে আমার চাচুর বন্ধু লাইট অফ করে আবার আল্লাহর নাম নিয়ে ঘুমায় পড়ে। পরে সকালবেলা উঠে চাচু হলো ওইখানে হলো আপনার মানে অনেকে বলে তার মুসলিম আসতে একজন পরিষ্কার ব্যক্তিও ছিল আল্লাহ আল্লাহ লোক, তারে বলে সে বলে তুমি একটু ভয় পাইছো উনি একটু পানি পড়া দেয় দেন চার করে বলে যে ঠিক হয়ে যাবে। তা চাচু কি করে, চাচু হলো ওই দিনই আমার দাদুকে ফোন দেয় বাংলাদেশে, ফোন দিয়ে বলে যে বা আমি তো ভয় পাইছি আমার এই কাহিনীটা খুলে বলে, আর বলে যে মা কেমন আছে মানে আমার দাদি কেমন আছে সেই খবরটা নেই। পরে দাদু বলে যে তোর মা তো ঠিকই আছে সব কিছুই ঠিক আছে তুই চিন্তা করিস না, আর আমি এই ব্যাপারে হুজুরের সাথে কথা বলবো না। আমার দাদু হলো ওই ব্যাপারটা নিয়ে পরে হুজুরের সাথে কথা বলে, তা হুজুর বলে যে এমনি হলো আমার চাচুরে নাকি হলো বোবা দিনে ধরছিল ওই রাতের বেলা, মানে বোবা দিনে ধরছিল আল্লাহর মধ্যে বেশি কিছু হবে না। হুজুর বলছে আমার দাদুকে একটু দান সাতটা করে দিতে আর হলো নামাজটা ঠিক থাকতে নামাজটা পড়তে বলছে। আমার দাদু দান সাতটা করে দেয় আর আল্লাহর মধ্যে আমার চাচা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আর আমার দাদির সাথেও কিছু হয় না। তো রাসেল ভাই এই ছিল আসলে মূলত ঘটনা। পরে আমার চাচু আর কয়েকদিন কিছুদিন থেকে ওখান থেকে সিঙ্গাপুর থেকে চলে আসে বাংলাদেশে। তো রাসেল ভাই ঘটনাটা কতটা ভৌতিক সেটা বলা যায় না, কিন্তু একটা জিনিস কি আমার চাচু বেশ সাহসী মানুষ, কিন্তু তাকে যখন এই ঘটনাটা বলছিল বলতেছিলাম আগে তখন তাকে দেখো মানে আপনার ভীতু লাগতেছিল। চাচু আপনার ওই সময় খাটতেছিল, মানে চাচুর লোম দাঁড়ায় গেছিল আমি যখন চাচুর ঘটনাটা শুনতেছিলাম। চাচু বলে যে এটা তার জীবনে সব থেকে ভয়ঙ্কর ঘটনা, মানে যে জিনিসটাকে স্বপ্নে দেখছে সেই জিনিসটাই তার সামনে। জাস্ট একটু কল্পনা করুন যে অন্ধকার রুম, আপনি এতক্ষণ যে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলেন এই জিনিসটাই আপনার সামনে আসছে, অনুভূতিটা কেমন হবে? মানে এটা আসলে বলে বোঝানো সম্ভব না, যে ফেস করে সেই জানে। তো রাসেল ভাই এই ছিল আজকের মতো ঘটনা। আর ঘটনাটা শতভাগ সত্য, আমার চাচা আমাকে যেভাবে বলছে আমিও সেভাবেই বলার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর রাসেল ভাই আমার জন্য দোয়া করবেন। আমার দাদি 2020 সালে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তার জন্য দোয়া করবেন। রাসেল ভাই আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং bud.com দীর্ঘজীবী হোক, এই বলে আমি আমার ঘটনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
ওয়েলকাম ব্যাক। 203 তম এপিসোডের এখানেই সমাপ্তি টানতে হচ্ছে। আজকে এই ছিল আমাদের সমস্ত আয়োজন। আশা করছি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের ফিডব্যাক খুব গুরুত্বের সাথে বিবেচনা করি, সেজন্য আপনাদের ফিডব্যাকটা আমাদের জন্য খুব জরুরি। আশা করছি আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন কেমন লেগেছে আমাদের ঘটনা। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার আগামী সপ্তাহে। আল্লাহ হাফেজ।